exclusively on FusionBD.com.
খাতে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে ট্রেন করে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। এশিয়ান রেডিও 90.8 FM এ ঘড়ির কাঁটা বসে সময় হচ্ছে ঠিক এই মুহূর্তে রাত 12:01, আর শুরু হয়ে গেল ভৌতিক 90.8। অবশ্যই আপনার বন্ধু কবর করেছি আপনার সাথে ঠিক রাত দুটো পর্যন্ত। পুরো সময়টা জুড়ে আপনার কাছে এমন কিছু গল্প উপস্থাপিত করব যে গল্পগুলো বিভিন্ন শ্রোতাদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে আমরা সংগ্রহ করেছি। ডেফিনেটলি এই যাত্রায় আপনিও আমাদের সাথে থাকবেন এবং সেই সাথে আপনার মন্তব্য আমাদেরকে জানাবেন। মন্তব্য জানাতে চাইলে আপনাকে সেলফোনের মেসেজ অপশনে সবার আগে চলে যেতে হবে, লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে লিখতে হবে আপনার নেম, লোকেশন এন্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার উইচ ইস 2323। ফেসবুক মাধ্যম রয়েছে, যে মাধ্যমে চাইলে আপনার মন্তব্য আপনি জানান দিতে পারেন facebook.com/asianradio। সেই ঠিকানায় ভূত রিলেটেড যে পোস্টটি দেওয়া রয়েছে সেখানটায় অবশ্যই মন্তব্য লিখুন এবং শেয়ার করুন আপনি, এবং কোন ঘটনাটা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, কোনটা একেবারেই অবিশ্বাস্য মনে হচ্ছে, কোন ঘটনাটায় ভূতের অস্তিত্ব প্রমাণ করে, কোন ঘটনাটা একেবারেই অশরীরীকে মোটেও পাত্তা দিচ্ছে না, এটা সাইন্টিফিক কোনো বিষয় রয়েছে, সেসব কথাবার্তাগুলো আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন। ইন দ্য সেম টাইম আপনি যেটা করতে পারেন, গল্প যেটা আপনার কাছে রয়েছে আপনি জানেন এমন ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। ঘটনা পাঠাতে চাইলে আপনাকে যেটা করতে হবে ঘটনাটা লিখে ফেলতে হবে এবং আমাদের ভৌতিকের যে ফ্যান পেজ রয়েছে সেই ফ্যান পেজে ইনবক্স করে দিতে হবে। ভৌতিকের ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক 90.8। চাইলে এই ঘটনা রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, সেটার জন্য ইমেল অ্যাড্রেস রয়েছে ভৌতিক90.8@gmail.com। ভৌতিকের বান্ডি হচ্ছে PHOUTIK। শুরুতেই যে তিনটি সেগমেন্টের ব্যাপারে আপনাকে বলতে চাই, তিনটি সেগমেন্টে প্রথমে রয়েছে ভৌতিক সাহিত্য, এরপর রয়েছে শ্রোতাদের পাঠানো ঘটনা, এবং এরপর রয়েছে শ্রোতাদের ইমেল থেকে পাঠানো রেকর্ড। সো শুরুতেই আমরা শুনে আসবো ভৌতিক সাহিত্য, অ্যান্ড হিয়ার উই গো।
কোথাও নেমে পড়েছি নাকি। ট্রেন চলে গেলে কিছুক্ষণ ফেল ফেল করে তাকিয়ে চারদিক দেখতে থাকলাম। মানুষ নেই, জল নেই, গাছ নেই, পালা নেই, এ কেমন জায়গা? না, ভুল হয়নি। ওই তো হলুদ বোর্ডে লেখা আছে ঘুম ঘুমি। দেখে স্বস্তি পেলাম। তারপর চোখে পড়ল রেলের পোশাক পরা একটা লোক স্টেশনের উঁচু খোলামেলা বারান্দায় দাঁড়িয়ে আছেন। কোনো যাত্রী নামেনি আমি ছাড়া। টিকিট নেওয়ার জন্য কেউ নেই মনে হল। স্টেশনের পেছনে কোয়ার্টারটাও চোখে পড়ল। তখন নিচু প্ল্যাটফর্মে আস্তে আস্তে হেঁটে স্টেশন ঘরের দিকে এগিয়ে গেলাম। বলা বাহুল্য, খুব হতাশ হয়ে গেছি। এমন একটা অখাদ্য নির্জন স্টেশনে অরুণ মামা থাকেন ভাবতেই পারিনি। চারদিকে ধুধু রুক্ষ মাঠ, কদাচিৎ দূরে একটা গাছ, সেও একেবারে ন্যাড়া, আর এদিকে ওদিকে ছোটখাটো পাহাড় বা টিলা। রেললাইনটা এই মাঠ পেরিয়ে দিগন্তে গিয়ে মিশেছে। কেমন একটা শূন্যতা খাখা করছে চারপাশে। রেলের পোশাক পরা লোকটি আমার দিকে তাকিয়েছিলেন। মুখে গোফ দাড়ি দেখে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারিনি অরুণ মামাকে। বললাম, আচ্ছা, স্টেশন মাস্টার অরুণ রায় কি আছেন না বদলি হয়ে গেছেন? একথা জিজ্ঞেস করার কারণ, অরুণ মামা আমাকে আসতে লিখেছিলেন সেই পূজোর পর, আর এখন বসেক মাস। তারপর এতদিন আর কোনো চিঠি লেখালেখি নেই। তা আমার কথা শুনে ভদ্রলোক ভুরু কুচকে বললেন,
বদলি হবেন মানে, তিনি তো বহাল তবিয়তেই আছেন। তুমি কোত্থেকে আসছো?
কলকাতা থেকে। অরুণবাবু আমার মামা হন। অমনি ভদ্রলোক লাফিয়ে উঠে হাসতে হাসতে বললেন,
শুকু তুই, ওরে তুই আর তো বড় হয়েছিস, তোকে যে চেনাই যাচ্ছে না রে।
আর আমিও দাড়ি গোফের আড়ালে অনেকদিন আগে দেখা মুখখানা আবিষ্কার করে ফেলেছি তক্ষুনি। বললাম, ও মামা, আপনাকেও যে চেনা যাচ্ছে না, দাড়ি গোপ রেখে একেবারে সাধু সন্ন্যাসী হয়ে গেছেন যে। অরুণ মামা আমাকে জাপটে ধরে এগিয়ে গেলেন। স্টেশন ঘরের দরজায় পয়েন্টসম্যানকে ডেকে বললেন,
ভজুয়া, এ কে এসেছে দেখছিস, আমার ভাগ্নে সুকুমার।
ভজুয়া আমাকে সেলাম দিয়ে হাসল। অরুণ মামা বললেন,
বাবা ভজুয়া, আমি একে কোয়ার্টারে নিয়ে যাই, তুই থাকিস, সন্ধ্যা ছয়টার ডাউন আসার সময় হয়ে গেল, সিগন্যাল দিয়ে রাখ।
ওকে আরো কিছু নির্দেশ দিয়ে অরুণ মামা আমাকে নিয়ে চলতে থাকলেন। গেট পেরিয়ে একটা চটান মতো জায়গায় কুয়ো আছে দেখলাম। কুয়োর কাছে একটি দেহাতি মেয়ে বালতি করে জল তুলছিল। ঘুমটা টানল আমাদের দেখে। অরুণ মামা বললেন,
লক্ষ্মী বউ, বলতো একে? বলতে পারলি না তো, আমার ভাগ্নে রে, ভাগ্নে কলকাতা থেকে আসছে, তুই জল তুলে একটিবার আসবি, বুঝলি?
একটা মোটে কোয়ার্টার। তার দরজার তালা খুলতে খুলতে অরুণ মামা বললেন,
আমার বন্ধু বল, দেখাশোনার লোক বল, এই ভজুয়া আর তার বউ লক্ষ্মী, একজন খালাসি ছিল ছাটুয়া নামে, সে বেটা অনেক চেষ্টা করে বদলি নিয়েছে, আর নতুন লোক আজ অব্দি এলো না, কেউ ওই ঘুমঘুমি স্টেশনে আসতে চায় না, বুঝলি?
বললাম, কেন মামা? অরুণ মামা ঘরে ঢুকে বললেন,
কেন তা বুঝতে পারছিস নি চুকু, এই পাণ্ডব পর্যিত নির্জন জায়গায় কেউ থাকতে চায়? কিছুক্ষণের মধ্যেই মানুষ এখানে হাঁপিয়ে উঠবে।
আপনি আছেন যে, তাছাড়া ওই ভুজুয়া আর তার বউ তো আছে। অরুণ মামা আমার প্রশ্ন শুনে একটু হেসে বললেন,
এর কোন স্পষ্ট জবাব দেওয়া সত্যি কঠিন রে শুকু। শুধু এইটুকু বলতে পারি, নির্জন জায়গায় থাকতে কোনো কোনো মানুষ হয়তো ভালোবাসে। এই দেখ না, আমি প্রথমে কিছুদিন ভালো লেগেছিল, তারপর খারাপ লাগতে শুরু করলো। তখন পড়াশোনায় মন দিলাম, রাজ্যের বইপত্তর কিনে আনি জনসন শহর থেকে, আর ওটাই পড়তে থাকি। তারপর সয়ে গেল সব। এখন বরং এই জায়গা থেকে চলে যেতে হলে খুব কষ্ট পাবো। যাগে, তুই 48 ঘন্টার জার্নিতে ক্লান্ত, বারান্দায় বালতিতে জল আছে, হাত মুখ ধুয়ে নে, আমি চা জল খাবারের জোগাড় করি।
অরুণ মামা চোখ নাচিয়ে ফের বললেন,
বুঝতেই তো পারছিস, সপাক খাই, কিন্তু আমার রান্নার স্বাদ পেলে আর কলকাতায় ফিরতে ইচ্ছে করবে না তো। আজকে রাতে কি রান্না করব জানিস? পাঁঠার মাংস।
পাঁঠার মাংস এখানে কোথায় পেলেন মামা?
মাইল পাঁচেক দূরে চণ্ডিকা দেবীর মন্দির আছে, কাল তোকে নিয়ে যাব সেখানে। মন্দিরের পুরোহিতের সঙ্গে আমার খুব খাতির আছে, বলি পড়লেই প্রসাদী মাংস পাঠিয়ে দেন।
এ কথা বলে অরুণ মামা কেরোসিন কুকার ধরাতে ব্যস্ত হলেন। আমি ভেতরের বারান্দায় গিয়ে বালতির ঠান্ডা জলে হাত মুখ পা রগড়ে ধুলাম। ক্লান্তি দূর হয়ে গেল। উঠোনের কোনায় পাঁচিল ঘেঁষে একটা প্রকাণ্ড জবা গাছে বড় বড় ফুল ফুটেছে। এই রুক্ষ নিরস শ্রীহীন তেপান্তরে ওই ফুলগুলো দেখে কি যে ভালো লাগলো। ফুলগুলো যে সত্যিকার ফুল বিশ্বাস করাই কঠিন। চোখ জুড়িয়ে যাচ্ছে তো বটেই, এমন গোলাপি পাপড়ি এবং হলুদ পরাগের জবা এর আগে কোথাও দেখিনি। তার চেয়ে আশ্চর্য ব্যাপার, জবা ফুলে গোলাপের মতো মিঠে ঝাঁঝালো গন্ধ কেন? কাছে গিয়ে খুঁজছিলাম পাশে কোথাও গোলাপ গাছ আছে নাকি, কিন্তু না, আর কোনো ফুল গাছ নেই, শুধু ওই একটাই জবা গাছ, প্রকাণ্ড ঝাড়। তাচ্ছু ভয়ে ভাবছি, একটা নতুন ব্যাপার দেখলাম তাহলে, জবা ফুলে গোলাপের গন্ধ। ঠিক সেই সময় পাঁচিলের উপর একটা বছর 10-12 বয়সের মেয়ের মাথা দেখা গেল। আমি একটু চমকে উঠেছিলাম। তারপর মেয়েটি পাঁচিলের উপর উঠে পা ঝুলিয়ে বসল। তখন সূর্য ডুবে গেছে ঘুমঘুমির মাঠে, ফিকে গোলাপি আলোটাও মুছে গেছে। মেয়েটি হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দিল, তার কোকড়ানো চুলগুলো ঈষৎ লালছে, চোখের তারা নীল মিম সাহেবদের মতো, গায়ের রং ধবধবে ফর্সা। বললাম, কোথায় থাকো খুকুমণি? ফ্রক পরা খুকুমণিটি হেসে বাইরের দিকে আঙুল তুলে দেখাল, কিন্তু বাইরে তো কোনো বাড়ি দেখিনি কোথাও। হ্যাঁ, একটা ছোট্ট ঘর আছে বটে, সেখানে সম্ভবত ওই ভোজওয়ারা থাকে, তাহলে ভোজওয়ারি মেয়ে। মেয়েটি হাত বাড়িয়ে এবার ফিস ফিস করে বলল,
একটা ফুল দাও না।
যেই ফুল ভাঙতে হাত বাড়িয়েছি, পেছনে অরুণ মামা বলে উঠলেন,
ও কি করছিস শুকু, ফুল তুলছিস নাকি? ও কখন ওই কাজটি করবি না বাবা, ওই ফুলগুলো মানসিক করা, প্রতিদিন ওই চণ্ডিকার মন্দিরের লোক এসে নিয়ে যায়।
অপ্রস্তুত হেসে বললাম,
মামা, ওই মেয়েটা ফুল চাইছিল কিনা তাই?
অরুণ মামা আমার কাছে দৌড়ে এসে বললেন,
মেয়েটা? কোন মেয়েটা?
ওই যে।
একথা বলে আমি পাঁচিলের দিকে মুখ তুলে দেখাচ্ছিলাম, কিন্তু কাকেও দেখতে পেলাম না। তাহলে নির্ঘাত বেচারে লাফিয়ে নেমে পালিয়েছে অরুণ মামার ভয়ে। অরুণ মামা পাঁচিলের দিকে তাকিয়ে হুরু কুচকে শুধু বললেন, তারপর আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেলেন। ঘরে গিয়ে চাপা গলায় বললেন,
একটা কথা বলি শোন শুকু, ঘুম ঘুমি বড় অদ্ভুত জায়গা, এখানে অনেক কিছু দেখবি, কিন্তু সাবধান, মাথা ঠিক রাখবি।
অবাক হয়ে বললাম, অনেক কিছু দেখব মানে? অরুণ মামা গম্ভীর মুখে বললেন,
ওই মেয়েটা কে ছিল জানিস? আগেরকার অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টারের ছোট্ট মেয়ে মঞ্জু। বছর দশেক আগে মঞ্জু ট্রেনে কাটা পড়েছিল, আনমনে লাইনের ওপর খেলা করছিল, ট্রেনের হুইসেল শুনতে পায়নি।
শিউরে উঠেছি সঙ্গে সঙ্গে, তাহলে কি আমি মঞ্জুর ভূত দেখলাম? অসম্ভব, আমি প্রত্যক্ষ দেখলাম। নিশ্চয় মামা আমার সঙ্গে তামাশা করছেন। মনের তলায় ভয়ে এসে চুপি চুপি দাঁড়িয়েছে বটে, কিন্তু মুখের ভাবে সাহস রেখে হেসে বললাম, ভূতটাতে আমার বিশ্বাস নেই মামা। অরুণ মামা হাসলেন না একটু, আরো গম্ভীর হয়ে বললেন,
তুমি এখন সমস্ত ছেলেটি হয়ে উঠেছ, ভূত প্রেতে বিশ্বাস না থাকারই কথা। বিশেষ করে তুমি কলকাতায় থাকো, সেখানে আলোর দেশ, কিন্তু বাবা শুকু, এ হলো অন্ধকারের দেশ, শহর তো দূরের কথা, গ্রাম বলতে সবচেয়ে কাছের গ্রামটির দূরত্ব মাত্র 7 মাইল। অবশ্য দেবী চণ্ডিকার মন্দির আছে মাইল 5 দূরে, কিন্তু সেখানে থাকেন শুধু পূজারী আর তার একজন লোক। তাই বলছি, এই ঘুম ঘুমি স্টেশনে বিচিত্র ব্যাপার তুমি দেখতেই পাবে।
আমাকে অবিশ্বাস করাও তো যায় না, আমার মায়ের দূর সম্পর্কের দাদা। এই ভদ্রলোককে অবশ্য খুব কমই দেখেছি আমাদের বাসায়, 2 বছর অন্তর একবার করে দেখা দিয়ে এসেছেন মাত্র, তারপর আর পাত্তা নেই। গত 2 বছর এমনি বেমালুম নিপাত্তা থাকার পর পূজোর ঠিক আগে একটা চিঠি পেয়েছিলাম, ঠিকানা দিয়ে আসতে লিখেছিলেন, আসার সময় পাইনি। হঠাৎ কদিন আগে মা একটা কি যেন দুঃস্বপ্ন দেখেন, খুলে বলেননি, কিন্তু তারপর থেকেই তাগিদ দিচ্ছিলেন ওই অরুণদার কাছে গিয়ে যেন খবর নিয়ে আসি কেমন আছেন, তাই এমনি করে আসা। কিন্তু ওই অল্প স্বল্প পরিচয়ে অরুণ মামাকে যতটুকু জেনেছিলাম, মনে হয়েছিল উনি বেশ জেদি, গম্ভীর প্রকৃতির এবং সাহসী মানুষ, যাকে বলে ডানপিটে। এখনো বিয়ে করেননি, কাছের আত্মীয় স্বজন কেউ কোথাও নেই, একা থাকেন বরাবর। ওর মতো মানুষের পক্ষে ঘুম ঘুমিয়ে আদর্শ জায়গা হলেও অবাক হওয়ার কিছু নেই, কিন্তু এমন ভুতুড়ে ব্যাপারের মধ্যে উনি পড়ে আছেন যে নে বেশ অবাক হলাম। ফের হেসে বললাম,
তাহলে মঞ্জুকে আপনি অনেকবার দেখেছেন মামা, খুব জ্বালাই বুঝি?
অরুণ মামা মাথা দুলিয়ে বললেন,
হ্যাঁ, মেয়েটি পাজির পা ঝারা, সারাক্ষণ জ্বালায়, স্টেশনে আপন মনে কাজ করছি, হঠাৎ কাগজপত্র ছড়িয়ে দিয়ে পালায়, খিলখিল করে হাসতে হাসতে মাঠের দিকে পালিয়ে যায়। বজুয়াকে জিজ্ঞেস করে দেখিস না, ও কি কম জ্বালায়, ওর টিকি ধরে ডালে, হাঁটুর পেছনে আচমকা সুরসুরি দেয়, আর ভজুয়া আছাড় খায়। পাজি মেয়েটার জন্য বড্ড ঝামেলায় পড়তে হয় মাঝে মাঝে। একবার তো ট্রেন আসছে, লাইন ক্লিয়ারের
বলতে বলতে হঠাৎ থেমে অরুণ মামা জানালার দিকে তাকিয়ে ধমক দিলেন,
এই মঞ্জু, যাবি নাকি? তবে রে পাজি মেয়ে।
উনি দরজা অবধি তাড়া করে গিয়ে ফিরলেন। কেরোসিন কুকারের কাছে বসে কেটলির ফুটন্ত জলে চা পাতা ফেলে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে থাকলেন। ততক্ষণে আমি বিস্ময়ে ও আতঙ্কে ঘামতে শুরু করেছি। আগে জানলে কখনো এমন জায়গায় আসতাম না। ওরে বাবা, এ যে সারাক্ষণ ভূত প্রেত নিয়ে থাকা! ভয়ে ভয়ে জানালার বাইরে তাকাচ্ছিলাম। মঞ্জুকে দেখতে পেলে এবার নিশ্চয় ভিড়মি খেতাম সন্দেহ নেই। জানলার বাইরে আকাশে দু তিনটে নক্ষত্র সবে ফুটে উঠেছে, সেই নক্ষত্র ছাড়া আর কিছু নেই। একটু পরে দুজনে বসে চা খাচ্ছি। অরুণ মামা বললেন,
আর হ্যাঁ, যা বলছিলাম, এই স্টেশনে অনেক ট্রেন বা মালগাড়ি আসতে যেতে দেখবে, কোনটা থামবে কোনটা যাত্রী নামবে, কিন্তু জেনে রাখো, কোন কোন গাড়ি মিথ্যে গাড়ি, তার মানে রেলগাড়ি নয়, সে ফুতুরে ট্রেন কিংবা ফুতুরে মালগাড়ি, যার যাত্রী চেকার গার্ড ড্রাইভার ফায়ারম্যান সবই তো ভূতপ্রেত। যে যাত্রী নামবে সেও জানবে ভূত ছাড়া মানুষ নয়, তাই তো তখন তোমাকে নামতে দেখে আমি মনে মনে তৈরি হচ্ছিলাম, ভূত হলে এসা থাপ্পড় দিয়ে কষাবো।
শুনে আমি আঁতকে উঠে বললাম, ওরে বাবা! অরুণ মামা সস্নেহে আমার পিঠে হাত রেখে সান্ত্বনা দিলেন,
পাগল, তোকে থাপ্পড় মারতাম নাকি? তুই তো মানুষ, দেখলেই চেনা যায়।
এই প্রথম আমার মনে হল অরুণ মামা আমার পিঠে যে হাতটায় এইমাত্র রেখে তুলে নিলেন সেটা অস্বাভাবিক ঠান্ডা। জামার তলায় পিঠের সেই অংশটুকু যেন কতক্ষণ জমে নিঃসাড় হয়ে রইল। সন্দিগ্ধ দৃষ্টিতে অরুণ মামাকে দেখে নিলাম মাঝে মাঝে, তারপর খুব সাহসের সঙ্গে মনে মনে তৈরি হতে থাকলাম। ঘুমঘুমিতে যখন এসেই পড়েছি সহজে কাবু হব না, ভূতের সঙ্গে লড়াই করেই বীরের মতো প্রাণ বিসর্জন দেব। কিন্তু অরুণ মামা যে ভূত নন তার প্রথম অকাট্য প্রমাণ, তিনি মারা তো যাননি, মারা গেলে খবর পেতাম, আত্মীয় বলতে তো যতদূর জানি একমাত্র আমরাই আছি। দ্বিতীয় অকাট্য প্রমাণ, ভূত কখনো এমন চমৎকার চা কিংবা পাঁঠার মাংস রান্না করতে পারে না। ভূতের রান্না খেয়ে হজম করাও সহজ কথা নয়, অথচ দিব্যি হজম হয়ে গেল। ভূতের পাশে শুয়ে রাত কাটিয়ে সকালে নিজেকে জ্যান্ত আবিষ্কার করাও কি যায়? মোটেও না। সারা রাত গভীর ঘুমে ঘুমিয়েছি। অরুণ মামা ভূত হলে ঘাড় মটকাবার এমন সুযোগ কখনো ছাড়তেন না। অতএব খুশি হলাম যত, সাহসও পেলাম তত। অরুণ মামা যখন মানুষ তখন ভজুয়া ও লক্ষ্মীও মানুষ ছাড়া ভূত নয়। কিন্তু হাই, থাক সে কথা পরে, শুধু আগের স্টেশন মাস্টারের মেয়ে হতভাগিনী মঞ্জুর ব্যাপারটা ধাঁধা থেকে গেল। কতবার উঠোনের জবা ফুলের গাছের কাছে গিয়ে দাঁড়ালাম সারাটা সকাল, কিন্তু সে আর ফুল চাইতে এলো না। ফ্রক পড়া সুন্দর অতটুকু মেয়েটা বয়স কত আর হবে, 10-12 বছরের বেশি নয়। তাকে আবার দেখতে পেলে জিজ্ঞেস করতাম, ভূত হওয়াটা সুখের না দুঃখের? ভূতেরা থাকেই বা কোথায়? একসময় হঠাৎ আবিষ্কার করলাম, জবা ফুলগুলো তো কালকের মতো আর সুগন্ধ ছড়াচ্ছে না, স্বাভাবিকভাবে গন্ধহীন হয়ে গেছে আবার। তখন ভীষণ চমক লাগল। তাহলে কি মঞ্জুর আবির্ভাবের সঙ্গে সেই মিষ্টি গোলাপ ফুলের গন্ধের কোনো সম্পর্ক আছে? নিশ্চয় আছে। মঞ্জু এসেছিল বলেই জবা ফুলের মধুর গন্ধ ছড়াচ্ছিল। এই গন্ধ মঞ্জুই নিয়ে আসে। পরে কথাটা অরুণ মামার কাছে তুললাম। উনি বললেন,
হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ শুকু। মঞ্জুর বাবা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, মা বাঙালি মেয়ে, তাই মেয়ের নাম মঞ্জু রেখেছিলেন। ভদ্র মহিলা, কিন্তু খ্রিস্টান হয়েও দেবী চন্ডিকার ভক্ত ছিলেন শুনেছি। ওই জবা গাছটা তারই লাগানো, নিয়মিত পুজোর ফুল দিয়ে আসতেন। 5 মাইল রাস্তা একা যেতেন, একা একা ফিরে আসতেন। খুব সাহসী মহিলা ছিলেন। মঞ্জু ওইভাবে ট্রেনের চাকায় মারা যাওয়ার পর উনি নাকি পাগল হয়ে যান, তারপর আর পাত্তা পাওয়া যায়নি। অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টার অনেক খোঁজাখুঁজি করেছিলেন, পরে বদলি হয়ে যান আজিমাবাদ জংশনে। শুনেছি আবার বিয়ে করেছেন, ছেলেও পুলেও হয়েছে।
এসব কথা শোনার পর মঞ্জুর মায়ের জন্যও দুঃখ হল। মঞ্জু তো ইচ্ছে করলেই ওর মাকে খুঁজে বের করতে পারে, ভূত প্রেত পারে নাই বা কি, মাকে দেখা দিলে মায়ের প্রাণে শান্তি আসে। আচ্ছা, আবার যদি ফুল তুলতে আসে মঞ্জু, তাকে বলবো তার মায়ের কথা। কিন্তু আমার প্রতীক্ষা ব্যর্থ হয়, আর মঞ্জুকে দেখি না, জবা ফুলও সুগন্ধ ছড়ায় না। এমন করে 2 দিন কেটে গেল। এই 2 দিনে আর কোনো অদ্ভুত ব্যাপার চোখে পড়ল না, তাই সাহস বেড়ে গেল। বিকেলে অনেকটা দূর অবধি রেল লাইন ধরে একা বেরিয়ে এলাম। ফিরে এলে অরুণ মামা একটু বকাবকি করলেন, তারপর বললেন, বেড়াতে গেলে যেন ভোজুয়াকে সঙ্গে নিয়ে যাই। পরদিন বিকেলে মামার কথা মেনে ভোজুয়াকে সঙ্গে নিয়েই বেরোলাম। ভোজুয়া চমৎকার বাংলা বলতে পারে। সে এই স্টেশনে 10 বছর ধরে আছে। অনেক ভুতুড়ে ব্যাপার দেখে দেখে তার শুয়ে গেছে। সেই সব গল্প শুনিয়ে কান ঝালাপালা করে দিল সারা পথ। আধ মাইল যাওয়ার পর দেখি একটা ছোট্ট নদী, জল শুকিয়ে বালির চড়া পড়ে আছে। এখানে ওখানে ছোট ও বড় পাথর ছড়ানো আছে অজস্র। দূর থেকে মনে হবে এক পাল হাতি দাঁড়িয়ে বা বসে আছে চুপচাপ। ব্রিজের উপর দিয়ে লাইনটা চলে গেল দূরের দিকে। আমরা নদীতে নেমে গেলাম, একটা পাথরে বসে সূর্যাস্ত দেখতে থাকলাম। ভোজুয়ার লোকটি দেখি মহা গপ্পবাজ, অনবর্ত কথা বলছে, কান করছি না। একসময় সূর্যাস্তের পর সে হঠাৎ থেমে চাপা গলায় বলে উঠল,
খোকাবাবু, আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক নয়, উঠুন, এবার ফিরে যাই।
বললুম, কেন বলো তো, ভূত আসবে? ভোজুয়া কেমন হাসল, হেসে বলল,
না খোকাবাবু, ভূতের ভয় আর আমরা করি না, আমার বউ তো করেই না, আপনার মামা বাবুও না, কেউ আমরা ভয় পাই না ভূত থেকে।
তাহলে আর থাকা ঠিক নয় বলছো কেন? ভোজুয়া ভয়ার্ত চোখে নদীর ধারে একটা টিলা দেখিয়ে বলল,
ভূতের যে সাংঘাতিক একজন ওখানে থাকে খোকাবাবু, চুরাইল কাকে বলে জানেন?
চুরাইল? সে আবার কি?
শাকচুনি নাকি যেন বলে আমাদের বাংলা মুল্লুকে। কালো কুচকুচে গায়ের রং, মুখটা পেঁচার মতো, লম্বা শরীর, চোখ দুটোর পাতা নেই, তাই পলক করে না, মেয়েদের মতো সাদা কাপড় পরে থাকে। আর খোকাবাবু, তার পা দুটো পিঠের দিকে, মানে উল্টো দিকে ঘুরানো, উল্টো পায়ে হেঁটে ধীর তাকিয়ে সে আপনার দিকে এগিয়ে আসবে। আপনাকে সে মন্ত্র দিয়ে আটকে ফেললে আপনি নড়তেও পারবেন না। তারপর একটা বিচ্ছিরি চেঁচা নিচে চেঁচিয়ে উঠবে, তা শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে খোকাবাবু, তাই বলছি এবার চলে আসুন।
ভোজুয়া, তুমি ভেবো না,
তোমাদের চুরাইল আমার একটু ক্ষতি করতে পারবে না।
ভজুয়া পাথর থেকে নেমে দাঁড়াল, বলল,
খোকাবাবু আপনার ভালোর জন্য বলছি, এখন চোরাইলটা বেরোবার সময় হয়ে গেছে।
তুমি যাও তো ভজুয়া, আমি যাব না।
ভজুয়া আবার কি বলতে যাচ্ছে? আচমকা সেই টিলার দিকে তীব্র চেরা গলার চেঁচানি শোনা গেল, কতকটা এই রকম। ওই চিৎকার কখনো মানুষের তো নয়, কোনো জন্তুরও নয়, পৃথিবীর কোনো শরীরী প্রাণী অমন অমানসিক চিৎকার করতেই পারে না। ওই চিৎকার শুনলে সত্যি গায়ের রক্ত হিম হয়ে যায়, হৃৎপিণ্ডে খিল ধরে, শ্বাস প্রশ্বাস ফেলতেও মনে থাকে না। ভজুয়াকে দেখলাম চোখের পলকে ব্রিজের উপর পৌঁছে গেছে, আমার পা দুটো আটকে গেছে নদীর বালিতে, পাথর থেকে নেমেছি কিন্তু পা তোলার ক্ষমতা নেই। সেই অবস্থায় টিলাটার দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ, একটা আবছা মূর্তি তরতর করে নেমে আসছে আমার দিকে। ওই তাহলে চুরাইল, এবং সত্যি আমি আটকে গেছি, নড়তেও পারছি না। কয়েক মুহূর্ত পরে নদীর কিনারায় পৌঁছে গেল চুরাইলটা, তারপর পাথর ডিঙিয়ে আমার দিকে এগিয়ে এলো। যে পাথরে বসেছিলাম একটু আগে সেটার উপর এসে দাঁড়াতেই তাকে স্পষ্ট দেখতে পেলাম। ভজুয়া ঠিকই বলেছিল, অমন কুৎসিত ভয়ঙ্কর চেহারা কখনো দেখিনি, কল্পনাও করিনি। এই আবছা অন্ধকারে তার চোখ জোড়া জল জল করছে, নিষ্পলক চোখ। তারপর সে বিকট চিৎকার করে উঠল আগের মতো। আমার কানে যেন ঠান্ডা বরফের মতো সুজ ঢুকে গেল, সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান হল বুঝতে পারলাম না কোথায় আছি। একটু পরে যেন টের পেলাম শক্ত মাটিতে শুয়ে আছি, এবং কে আমার মুখে জলের ঝাপটা দিল। তখন চোখ খুলে দেখি একটা পিদিম জ্বলছে, বদ্ধ এবং ছোট্ট একটা জায়গায় আমি নগ্ন পাথুরে মেঝেই শুয়ে আছি। ধুড়মুড় করে উঠে বসতেই কে হিন্দিতে বলল,
তুমিও ঠিক আছে বেটা, সেরে ঠিক আছে তো?
একজন লিংটি পরা জটা জুটোধারী সাধুকে দেখতে পেলাম, আমার পিছনে বসে আছেন, তার এক হাতে একটা পিদিম, অন্য হাতে জলের লোটা। এবার লোটাটা এগিয়ে দিয়ে বললেন,
পিও বেটা, জল খাও।
ঢক ঢক করে জল খেয়ে মাথা এবার পরিষ্কার হয়ে গেল। বললাম, আমি কোথায় আছি? সাধু বললেন,
আমার ডেরায় আছো বাবা, কোনো ভয় নেই।
কেমন করে এলাম এখানে?
আমি তুলে নিয়ে এসেছি, নদীর চড়ায় অজ্ঞান হয়ে পড়েছিলে, ভাগ্যিস আমি তখন যাচ্ছিলাম নদীর বালি খুঁড়ে জল আনতে, নয়তো খুব বিপদে পড়ে যেতে। এইসব পাহাড়ে খুব চিতাভাগের উপদ্রব আছে বুঝলে, মোড়া ভেবে তোমাকে খেয়ে ফেলত। প্রভুর দয়ায় তুমি জোর বেঁচে গেছো বেটা।
তাহলে দেখছি চুরাইলটা আমাকে মেরে ফেলতে পারেনি। সাধু গম্ভীর হয়ে তাকালেন আমার দিকে, বললেন,
চুরাইল?
হ্যাঁ সাধু বাবা, আমি একটা চুরাইলকে দেখে আর তার চিৎকার শুনে জ্ঞান হারিয়েছিলাম।
ও বুঝেছি, তুমি কাকে চুরাইল বলছো বেটা। বোকা লোকেরা তাই রটিয়েছে বটে, ও চুরাইল নয়, তোমার আমার মতোই মানুষ।
মানুষ?
হ্যাঁ বেটা, ও এক হতভাগিনী মেয়ে, পাগলি। এই পাহাড়ের একটা গুহায় থাকে, খিদে পেলে দূর দূরান্তের গ্রামে রাতে গিয়ে খাবার চুরি করে এনে খায়, কারণ ও ভিক্ষে চাইলে কেউ দেয় না। ওর চেহারাটা আগুনে পুড়ে বিভৎস হয়ে গেছে।
কেন সাধু বাবা?
ওর এক ঘুমঘুমি স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যায়। সেই শোকে ও পাগলিনী হয়ে কোথায় চলে গিয়েছিল, পরে ফিরে এলো যদি কে ওই নির্জন স্টেশনে ওকে খেতে পড়তে দেবে? পেটের জ্বালায় বেচারি গ্রামে ভিক্ষে করতে যেত, আর ওই সেই মেয়ের বয়সী কোনো মেয়ে দেখলেই তার দিকে তাকিয়ে থাকত। একবার হলো কি, বিহারের এইসব গাঁয়ে অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন সব মানুষ ওকে ডাইনি ভেবে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করল। দৈবাৎ সে গ্রামে পুলিশ এসেছিল সেদিন। পুলিশ এসে হতভাগিনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারপর ঘা সেরে উঠলে সে পালিয়ে আসে আবার ঘুমঘুমিতে।
সাধু বাবা দীর্ঘশ্বাস ফেলে ফির বললেন,
ওর ওই এক বিদঘুটে স্বভাব বেটা, মানুষকে ভয় দেখিয়ে মজা পায়, কিন্তু মাঝে মাঝে শুনি অনেক রাতে বীর নাম ধরে কাঁদছে। আমি সন্ন্যাসী মানুষ বেটা, কিন্তু সে কান্না শুনলে আমিও স্থির থাকতে পারিনি।
আমি বললাম, কিন্তু ওর স্বামী তো বেঁচে আছেন শুনলাম, জংশনে না কোথায় যেন আছেন সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক।
সে খোঁজ আমি কি নিইনি? তিনি বছর পাঁচেক আগে চাকরি ছেড়ে সপরিবারে অস্ট্রেলিয়া চলে গেছেন, সে ঠিকানা জোগাড় করতে পারেনি। যাকে রাত অনেক হয়েছে, এখন এই সামান্য রুটিটুকু খেয়ে প্রভুর নাম করে শুয়ে পড়ো বেটা। বহুত তকলিফ হবে জানি, কিন্তু কি আর করবে, এ তো সাধু সন্ন্যাসীর গুহা। এখন নির্ভয়ে ঘুমাও, সকালে তোমার পরিচয় হালহদি শুনব, এখন তুমি অসুস্থ।
এ কথা বলে সাধুজি একটা কম্বল পেতে দিলেন, কোনা থেকে শালপাতায় একটা রুটি এনে সামনে ধরলেন। বললাম, বরং আমায় স্টেশনে পৌঁছে দিন সাধু বাবা, মামা খুব ভাবনায় পড়বেন আমি না ফিরলে। সাধুজি অবাক হয়ে বললেন,
স্টেশন? কোন স্টেশনের কথা বলছো? আর তোমার মামাই বা কে?
কেন, ঘুমঘুমে স্টেশন? আমার মামা সেখানকার স্টেশন মাস্টার। সাধুজি সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন,
কি বলছো তুমি বেটা, ঘুমঘুমি তো কবে থেকে পোড়ো হয়ে আছে, সাইনবোর্ডে আর ভাঙ্গা স্টেশন ঘরের গায়ে বড় বড় ইংরেজি হরফে লেখা আছে অ্যাবান্ডান্ট।
আমি হতভম্ব হয়ে বললাম, অসম্ভব, আজ তিন দিন ধরে সেখানে আছি, ঘুমঘুমের টিকিট কেটেই তো সেখানে পৌঁছেছিলাম।
এ ছেলেটার মাথা গড়বড়ে হয়ে গেছে দেখছি, ঘুমঘুমি স্টেশনের নামে টিকিটই নেই, তুমি নিশ্চয় ভুল করছো। হ্যাঁ, ঘুমঘুমের টিকিট চাইলে আজিমাবাদ জংশনের বাবুরা আনাড়ি লোক ভেবে পরের স্টেশনের টিকিট দেন শুনেছি, পরের স্টেশনের নাম কি জানো? ঝুমঝুমি।
টিকিট তো আমার এই প্যান্টের পকেটেই ছিল, তক্ষুনি বের করে অবাক হয়ে দেখি লেখা আছে ঝুমঝুমি, আবার অজ্ঞান হয়ে যাব মনে হল। সাধু বাবার সঙ্গে পরদিন সকালে এক মাইল হেঁটে গিয়ে সত্যি দেখেছিলাম ওটা একটা অ্যাবান্ডান্ড বা পরিত্যক্ত স্টেশন। যাত্রী উঠানামা করে না বলে আজিমাবাদ নওলগড় ব্রাঞ্চের এই স্টেশনটা কবে বাতিল হয়ে গেছে, আর কলকাতায় ফিরে গিয়ে শুনি মা চলে গেছেন পাটনা। পাটনা রেলওয়ে হাসপাতাল থেকে টেলিগ্রাম গিয়েছিল, ঝুমঝুমির স্টেশন মাস্টার অরুণ রায় করোনারি থ্রম্বোসিসে মারা গেছেন। হ্যাঁ, ভাঙ্গা স্টেশন কোয়ার্টারে কোনো জবা গাছও তো ছিল না।
ঠিক 90.8 স্টুডিওর খড়ি বলছে সময়টা হচ্ছে ঠিক রাত 12:40 আর চলছে ভৌতিক 90.8 চমৎকার একটি ঘটনা আমরা শুনে আসলাম, বলবো এটাকে ঘটনা না, অফকোর্স ইট ওয়াজ অ্যান স্টোরি যেটা হচ্ছে বিভিন্ন লেখকরা লিখে গিয়েছিলেন। আপনি এরকম ঘটনা আমরা আপনাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে এসেছি, ঘটনাটা সংগ্রহ করেছি মূলত একজন লেখকের কাছ থেকে এবং রনি ভাইয়ের কণ্ঠে, ইমন ভাইয়ের এবং ক্রিস্টোফার গোমেজ ভাইয়ের এটি থেকে দারুণ কিছু চমৎকার ফ্লেভার আমরা পেয়ে আসলাম। এরপর পরে সেকেন্ড সেগমেন্টে আমরা ঢুকে যাবো এবং সেখানটা শুনবো বিভিন্ন শ্রোতাদের কাছ থেকে পাঠানো গল্প, বিভিন্ন ঘটনা, যেসব ঘটনা ইমেইল এবং ফেসবুক মাধ্যমে আমরা এই মুহূর্তে কালেক্ট করছি। ফেসবুক মাধ্যমে যারা ঘটনা পাঠিয়েছেন তারা পাঠাচ্ছেন এবং যারা পাঠাননি তারা অফকোর্স পাঠিয়ে দিতে পারেন। পাঠাবার জন্য একটি ঠিকানা রয়েছে, ঠিকানাটি হচ্ছে facebook.com/bhoti90.8। যারা সরাসরি সার্চ দিতে চান ঘটনায় অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন তাদের সুযোগ নেই, যেহেতু অ্যাড্রেস লিখবেন তারা ডেফিনেটলি আমাদের সার্চ বারে গিয়ে লিখে ফেলতে হবে ভৌতিক PHOUTIK, এটি লিখে সার্চ দিলে আমাদের পেজটি পেয়ে যাবেন, সেখানে লাইক দিয়ে কমেন্ট করবেন এবং আপনার ঘটনা লিখে পাঠাবেন। এশিয়ান রেডিওতে যে ফ্যান পেজটি রয়েছে সেই ফ্যান পেজে আপনার মন্তব্য এই মুহূর্তে জানিয়ে দিতে পারেন এবং সেলফোনের মেসেজ অপশনে গিয়ে এআর স্পেস নেম লোকেশন অ্যান্ড দেন আপনার কথাবার্তা লিখে পাঠিয়ে দিতে পারেন 2323 এই নাম্বারটায়। রয়েছেন সীমান্ত উত্তরা দিয়া বাড়ি থেকে, তিনি আমাদেরকে এসএমএস করেছেন, কেমন আছো ব্রো, আজকে বড় ভাইয়ের অনেক আনন্দ করেছেন এমনটা আপনি জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। সামি মিরপুর 10 থেকে বলছেন যে ভাইয়া ভৌতিক সাহিত্য আমার খুব বেশি ভালো লাগে। রাশেদ উত্তরা থেকে তিনি আমাদেরকে বলছেন যে আমি এবং আমার ওয়াইফ শুনছি এবং পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন এমনটা এক্সপেক্ট করছি। ফেসবুকে অনেকগুলো বন্ধু আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা জয়েন করেননি তারা facebook.com/asianradio অর্থাৎ আমাদের যে ফ্যান পেজটি রয়েছে এশিয়ান রেডিও FM 90.8 সেখানটায় একটি ভৌতিকের পোস্ট দেওয়া রয়েছে, সেটি শেয়ার করুন এবং সাথেই থাকুন। মাসরুম খান বলছেন যে আই লাভ ভৌতিক। রয়েছেন আমাদের সাথে জহির আহমেদ ভাইয়া, আমি এম জহিরুল আহমেদ উত্তরা থেকে, এই প্রথমবার শুনছি অনেক ভয় পেতে চাচ্ছেন, আপনি সাথেই থাকুন, হোপফুলি কোনো না কোনো ঘটনা আপনার ভালো লেগে যাবে, বলছি না যে প্রত্যেকটা ঘটনা ভালো লাগবে। শুনছেন মোহাম্মদ রায়হান, তিনি বলছেন যে প্রথমবার অনলাইনে আপনি শুনছেন, আর যে ইমন আমাদের সাথেই রয়েছেন, সাথেই রয়েছেন আমাদের সাথে নুরুল ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি। যারা কমেন্ট করছেন তারা তাদের সাথে আপনিও কমেন্ট করে ফেলতে পারেন, সেটার জন্য আমাদের অ্যাড্রেসটি হচ্ছে এশিয়ান রেডিও FM 90.8 সেখানে কমেন্ট করুন। নোমান ইদ্রিস বলছে লাভ টু লিসেন ইট ড্যাডি, এমনটা আপনি বলেছেন। মাসুম খান তিনি আমাদেরকে আবার পুনরায় জানিয়েছেন যে আই লাভ ভৌতিক। এমনি ফাহিম হোসেন বলছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। শামিম ওমর বলছেন যে পাশেই আছি, সবসময় আপনাকে আমাদের পাশেই চাচ্ছি। রয়েছেন আমাদের সাথে তানজিব আহমেদ নাসিম রয়েছেন, তিনি বলছেন যে সিরাজগঞ্জ থেকে আপনি আমাদেরকে শুনছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকবার জন্য। মোহাম্মদ আবির হোসেন ভাই, আমি এই শো কে অনেক বেশি ভালোবাসি, ওয়েল গুড টু নো দ্যাট সব সময় আমাদের সাথে থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। তানজিব আহমেদ নাসিম তিনি বলছেন লাভ ভৌতিক, ওয়েল যারা ভৌতিককে ভালোবাসেন এবং ঘটনা রয়েছে যাদের কাছে তারা অবশ্যই ঘটনাগুলো লিখে ফেলুন এবং আমাদের ইমেইল অ্যাড্রেসে রেকর্ড করে পাঠিয়ে দিন এবং ফ্যান পেজে লিখে পাঠিয়ে দিন। আর একটিবার বলছি, ফ্যান পেজে লিখে পাঠাবেন এবং ইমেইল অ্যাড্রেসে রেকর্ড করে পাঠাবেন। ইমেইলের অ্যাড্রেসটি বলতে চাই ভৌতিক 90.8@gmail.com, ভৌতিকের বানান হচ্ছে BHOUTIK। আর একটিবার বলছি BHOUTIK, যারা ফেসবুকে পাঠাতে চান তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhoutik90.8। অবশ্যই আপনি চাইলে ভৌতিক সার্চ দিতে পারেন এবং আমাদের ফ্যান পেজটি তখন আপনি পেয়ে যাবেন, ভৌতিক লিখে সার্চ দিতে হবে BHOUTIK। নেক্সট যে স্টোরি রয়েছে আপনাদের জন্য সেই স্টোরিগুলো আমরা শুনবো, বাট বিফোর দ্যাট বলছি আপনাকে আমাদের সাথে SMS মাধ্যমে অনেকগুলো বন্ধু রয়েছে, আজকে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো যারা ঘটনা লিখে পাঠাতে চান তাদের সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন, হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে তৌফিক ও বর্ষজীবের গ্রুপ, সেখানে বিভিন্ন ঘটনা আপনি লিখে শেয়ার করতে পারেন এবং আমাদেরকে সরাসরি এখানে আমাদের ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। শুরুতেই আমরা একটা দ্বিতীয় সেগমেন্টের একটি ঘটনা শুনে আসবো, যে ঘটনাটা আমাদেরকে ফেসবুকে একজন পাঠিয়েছেন। ঘটনা শুনতে শুনতে সেলফোনের মেসেজ অপশনে চলে যান, লিখে ফেলুন এআর স্পেস নেম লোকেশন এন্ড দেন কথাবার্তা লিখে সেন্ড করুন 2323 এই নাম্বারটায়। সো প্রথম ঘটনাটা শুনবো এবং এরপর পর ফিরছি আপনার মন্তব্য নিয়ে।
ভৌতিক 90.8
আসসালামু আলাইকুম, আমি জুবায়েদ ইসলাম জুয়েল রানা গোপালগঞ্জ জেলার মুকসিদপুর থানা থেকে বলছি। আমি এখন শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া ভৌতিকের ঘটনা। কথা না বাড়িয়ে মূল ঘটনায় ফিরে যাই। ঘটনার দিনে আবার প্রচুর কাজ, আমি সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত কাজ করে আমাদের বাজারে ঘুরতে যাচ্ছিলাম। সন্ধ্যা থেকেই জোসনা বাজারে যাওয়ার পথে আমার চাচাতো ভাই সজীবের সাথে দেখা। সজীব আমাকে বলল আজ নৌকায় ঘুরতে যাবি। আমি কিছু বললাম না। তারপর বাজারে গেলাম, সেখানে দেখলাম আমার চাচাতো ভাইয়ের বাকিব সহ গ্রামের অন্যান্য ভাই ব্রাদার এক স্থানে বসে কে যেন করছে। আমি ওখানে গেলে চাচাতো ভাই রাকিব বলল নৌকায় ঘুরতে যাবি। আমি তখন রাজি হলাম, কারণ সকলেই নৌকায় ঘুরতে যাবে। বাড়িতে আমার কাজ থাকায় আমি বাড়িতে চলে গেলাম। ওদেরকে বলছি যে ওরা যেন আমাকে ডেকে নিয়ে যায়, না নিলেও সমস্যা নেই। নৌকায় আমাদের মসজিদের ঘাটে আমার ঘরের জানলা দিয়ে তাকালে মসজিদের ঘাট দেখা যায়। আমি ভাত খেয়ে বসে আছি, হঠাৎ আমার মোবাইল ফোনটি বেজে উঠল, চাচাতো ভাইয়ের ফোন। আমি তখন যাওয়ার জন্য রেডি হলাম। ঘর থেকে বের হয়ে দেখি আমার চাচাতো ভাই রাকিব ও সজীব। তখন আমি তাদের সাথে যাই। মসজিদে তখন এশার নামাজ হচ্ছে। আমরা চুপ করে নৌকায় বসে আছি। আমরা আর দুজনের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর তারা এলো, নৌকাও চলতে শুরু করল। আকাশে পরিষ্কার জ্যোৎস্না, দূরের সবকিছু দেখা যাচ্ছে। মধ্যে পাথরে যাবার পর আমি সকলকে বললাম ভৌতিক থেকে শোনা কিছু ঘটনা, কিন্তু ওরা বিশ্বাস করেনি। ওরা বলল ভূত পেলে ওর সাথে যুদ্ধ করবে। আমি কিছু বললাম না, হাসতে শুরু করি। আমি ওদেরকে হাসতে মানা করলাম। ওরা আমাকে বলে চল আজ ভূত দেখব। আমি বললাম না, আমি যাব না। ওরা আমাকে ভীত বলল, তাই আমি ওদের সাথে যেতে বাজি হলাম। ওদেরকে আমি বলি এখন তোরা ভূত কোথায় পাবি। ওদের মাঝে একজন বলে আমাদের গ্রামের একটা শ্মশানের কথা। সবাই বলে ঠিক আছে, ওখানেই পাওয়া যাবে ভূত। আমি বললাম না, এখন যাব না, 12টার সময় যাব। ওদের সাথে গল্প করতে করতে সময় বেজে গেল 12টা। তখন রওনা হলাম ওই শ্মশানের দিকে। শ্মশানে গিয়ে পৌঁছালাম 12:45। আমরা নৌকা থেমে নেমে একটি গাছের নিচে বসলাম। বলে রাখা ভালো, শ্মশানের পাশে রয়েছে একটি মন্দির। হঠাৎ করে শুনতে পেলাম মন্দিরের বেলের ঘণ্টার শব্দ। ঘণ্টার শব্দ শুনে সবাই চমকে উঠি। ওরা বলে এত রাতে কে পূজা করে, চল দেখে আসি। আগে ওদের আবার নিষেধ করি, কিন্তু ওরা তা না মেনে চলে যায়। আমি একা বলে ওদের সাথে যাই। ওখানে গিয়ে দেখি মন্দিরের দরজা বন্ধ, কিন্তু আলো জ্বলছে এবং মন্ত্র পড়ার শব্দ হচ্ছে। আমাদের মধ্য থেকে একজন বলল ভেতরে কেউ আছো, কোনো শব্দ নেই। আবার যখন বলল ভেতরে কেউ আছেন, হঠাৎ মন্দিরের দরজাটা খুলে গেল। আমরা সবাই থমকে গেলাম। ভূতের সাথে দেখা করব, তাই ভয় পেলে হবে না। দরজাটা খুললেও ভেতর থেকে কিছু বের হল না। আবার মনে হল একটি বিকট চেহারা নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে। কিন্তু কিছুই বের হল না। এমন সময় মন্দিরটা কেঁপে উঠল। আমরা দেখতে পেলাম একটা ফুটবল। ধরতে গেলাম, তখন দেখলাম ওটা বল না। সবাই ভয় পেয়ে গেলাম। ওরা বলল, চল বাড়ি ফিরে যাই। আমি একদম তৈরি ছিলাম বাড়ি যাওয়ার জন্য, বললাম চল। হঠাৎ পেছন থেকে কে যেন বলল, এই তোরা সবাই কোথায় যাস? আমি ওদের পিছু ফিরতে মানা করি, কিন্তু ওদের মাঝে একজন পিছু তাকাল এবং ওখানেই জ্ঞান হারিয়ে ফেলল। তাই আমরা আর যেতে পারছিলাম না। আমরা সবাই পিছু ফেরার এবং দেখলাম যে এক ব্যক্তি গায়ে সাদা কাপড় জড়ালো, সে একটি তাল গাছের মতো লম্বা। আমরা বললাম যে কে আপনি? সে বলল, তোমরা কে, কেন এসেছ? আমরা বললাম, ঘুরতে এসেছি। সে বলল, যখন এসেছ তখন আর বাড়ি ফিরতে পারবে না। আমরা বললাম, কেন? সে বলল, তোমাদেরকে আমি মেরে ফেলব। তখন আমি বললাম, আপনাকে তো আমরা কোনো ক্ষতি করিনি, তবে আপনি কেন আমাদের ক্ষতি করবেন? আমি নিশ্চিত আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না। আমরা দেখি সে একটু নরম হয়েছে, তাই তাকে বললাম, আপনি আমাদেরকে আমাদের বাড়িতে দিয়ে আসেন। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চলো। আমরা তখন ভয় পাচ্ছিলাম। আমাদেরকে আমাদের মসজিদের পিছিয়ে নামিয়ে দিল। সে বলল, তোমরা এখন যাও, আমি আর যেতে পারবো না। আর শোনো, কোনদিনও ওই শ্মশানে যাবে না। আমাদের মনে হয় আমরা 5 মিনিট বাড়িতে পৌঁছে গেলাম। আমাদের সবার 3 দিন ধরে জ্বর ছিল। ওই দিন থেকে আর কোনদিনও ওই শ্মশানে যায়নি। ফেসবুকে যারা অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহার করছেন তারা শুধুমাত্র ভৌতিক লিখে সার্চ দিলেই আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন, যার অ্যাড্রেসটি হচ্ছে BHOUTIK। আরেকটিবার বলছি, BHOUTIK। ভৌতিক থেকে সার্চ দিলেই আমাদের পেজটি পেয়ে যাবেন। সেখানে ইনবক্স করবেন আপনার ঘটনা, যাতে করে আমরা সেই ঘটনাগুলো ভৌতিকের এই প্ল্যাটফর্ম থেকে সবার জন্য ওপেন করে দিতে পারি। রাহাত রয়েছেন আমাদের সাথে, ফার্স্ট টাইম শুনছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ অসাম। যারা এরকম করে SMS মাধ্যমে তাদের মন্তব্য জানাতে চান তারা অবশ্যই সেলফোনের মেসেজ অপশনে চলে যাবেন, লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখবেন আপনার নেম, আর্টিস্ট স্পেস দিয়ে আপনার লোকেশন, এন্ড দেন আপনার কথাবার্তা সেন্ড করবেন 2323। এর আমাদের ফাহিম রামপুর থেকে, আমার বোন হাফসা শুনছে এবং ক্লাস ওয়ানে পড়ে, সে কনিষ্ঠ শ্রোতা, তাকে স্বাগতম জানাচ্ছি হাফসাকে। মুসাদ্দেক হোসেন সৈকত বলছে, যদিও ওয়ান ডে তেমন জায়গা হয়নি তাই মন খারাপ করছে, এবং আপনি শুনছেন এমনটা আপনি বলছেন যে নেক্সট টাইমের জন্য বিজে টিমকে স্বাগতম জানাচ্ছি। আমরা রয়েছেন অপিনো, এই শোটা আমার অনেক বেশি ভালো লাগে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকবার জন্য। এবং যারা নতুন শুনছেন তাদেরকে বলছি, প্রতি বৃহস্পতিবার রাত 12টা থেকে 2টো পর্যন্ত আমি আপনাদের সাথেই থাকি। কনক নামে রনির বলছেন, আমাদের সাথে অনেক বেশি ভয় পাচ্ছি বা হিমেল বরিশাল থেকে যথারীতি জয়েন করে ফেলেছেন এবং সবসময় তিনি আমাদেরকে টেক্সট মাধ্যমে জানান দেন যে আপনার সাথেই রয়েছি, ঘটনা শুনলাম, আরো কিছু ঘটনা শুনব এবং আপনারাও ঘটনা পাঠাবেন, সেটার জন্য ইমেল অ্যাড্রেস রয়েছে, যদি রেকর্ড করে পাঠাতে চান তাহলে ইমেইলে পাঠাবেন, যার অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক90.8@gmail.com। আমি দেখতে পাচ্ছি ভৌতিকের ফ্যান পেজে অনেকেই
এসএমএস করছেন, যে মন্তব্য লিখছেন, যে অসাম স্টোরি সহ এরকম অনেক কিছু, তারা দয়া করে ভৌতিকের ফ্যান পেজে ইনবক্স না করে বরং কমেন্ট সেকশনে যে জায়গাটি রয়েছে সেখানে কমেন্ট করুন। রনি রয়েছেন আমাদের সাথে, রয়েছেন কামরাঙ্গি চর থেকে, রূপা, সাবিনা, জান্নাত অ্যান্ড রুনা সবাই শুনছেন এবং ভালো লাগছে। ফাহিম রামপুরা থেকে, আমি এবং আমার বোন শুনছে, একসাথে তিশা গুলশান থেকে আমাদেরকে বলছে যে ফার্স্ট স্টোরিটা খুব বেশি ভালো লেগেছে অ্যান্ড সেকেন্ড ওয়ান ওয়াজ গুড আই থিঙ্ক। সো এরকম আরো ঘটনা রয়েছে যেটা ভালো লাগবে, কিছু কিছুটা খারাপ লাগবে, সো আই থিঙ্ক সব মিলিয়ে আমাদের সাথে থাকবেন। ইশরাত নবাবগঞ্জ থেকে বলছেন ভৌতিক ইজ দ্য নাম্বার ওয়ান রেডিও শো। থ্যাংক ইউ সো মাচ ইশরাক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার কমপ্লিমেন্টের জন্য। শাকিল মিরপুর 10 থেকে, ভাই আজকে শোটা যেন ভয়ের হয়, ইয়েস দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ডু। রিয়াদ বলছেন আছি নটরডেম কলেজ থেকে, ভাই আমি এবং আমার ফ্রেন্ড মনিরা একসাথে শুনছি, খুব ভয় লাগছে। তাসিন কোম্পানিগঞ্জ থেকে, স্টোরি কিভাবে পাঠাবে, স্টোরি যদি পাঠাতে চান সেটি লিখে ফেলুন, যদি লিখে পাঠাতে চান সেটি লিখে তারপর আমাদের ফ্যান পেজে পাঠিয়ে দিতে হবে। ফেসবুকে আমাদের ফ্যান পেজ রয়েছে, যার অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক, শুধুমাত্র ভৌতিক লিখলে 10,000-11,000 বেশি লাইকের একটি পেজ রয়েছে। বানানটি বলে দিচ্ছি BHOUTIK, আরেকটি বার বলছি BHOUTIK। এই লেটারগুলো লিখে যদি আপনি সার্চ দেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন। সেখানে আপনি চাইলে আমাদের স্টোরিগুলো লিখে তারপর পাঠিয়ে দিতে পারেন, আর যদি মনে হয় যে না আপনি নিজে রেকর্ড করে পাঠাবেন তাহলে সেই অপশন আমাদের কাছে রয়েছে, আপনি রেকর্ড করুন সেটি এবং তারপর পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেস। ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে PHOUTIK ভৌতিক 90.8@gmail.com। আরেকটিবার বলছি ভৌতিক 90.8@gmail.com। সুইট গাজীপুর থেকে, ভাইয়া তোমাকে শুনছি অনেক ভয় লাগছে। ফাহিম রয়েছেন উত্তরা থেকে, ভাইয়া লাস্ট 5 এপিসোড মিস করে ফেলেছি। ইউটিউবে আমাদের শো গুলো পাওয়া যায়, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। ঢাকা থেকে সূচনা আমাদেরকে অনেকদিন পর টেক্সট করেছেন, তিনি বলছেন যে ভাইয়া মনটা আমার ফোর্ডিং হয়ে এখান থেকে তোমার গাওয়া, ইয়েস ইটস মাই সং। বাইজিৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে টেক্সট করেছেন, বলছেন সব সময়ের মতোই ভালো লাগলো, সাহিত্যটি চালিয়ে যাও, আছি পুরোটা সময় জুড়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিগ সাপোর্ট। দেখানস ফ্রম মুক্তা ঢাকা থেকে, কোনো ভাই দিস ইস ভৌতিক সাহিত্য বিফোর ইয়েস আই গট ইট। ইমামুল মুস্তাকিব অনেকদিন পরে, খুব ভালো লাগছে। মিরপুর 10 থেকে তুষার বলছে ভাইয়া 30 মিনিট আগে শেষ করেছিলাম কিসের জন্য, ইয়েস সামটাইমস এটা করতে হয়। রয়েছেন আমাদের সাথে সুফিয়ান সিলেট থেকে, ভাই আমার কাছে অনেক ঘটনা আছে, প্লিজ আমাকে কল দিন। কল দিলে ঘটনা আসবে না, মূলত দুটো মাধ্যম রয়েছে যে মাধ্যমে আমাদের কাছে আপনি পৌঁছতে পারবেন, ফেসবুক মাধ্যম এবং ইমেল মাধ্যম। ফেসবুক একটি বলে দিয়েছি ভৌতিক লিখে সার্চ দিতে হবে এবং ইমেল মাধ্যমে যদি পাঠাতে চান ঘটনার রেকর্ড করে তারপর আমাদেরকে পাঠিয়ে দিন। দুসাইবা রামপুরা থেকে, মায়ের সাথে ঝগড়া করে আপনি শুনছেন একদম ঠিক হচ্ছে না সেটা, আই থিঙ্ক ঝগড়া মিটিয়ে ফেলুন, সেটাই বরং আপনার জন্য এবং আপনার মায়ের জন্য আনন্দদায়ক হবে। রাফান মহাখালী থেকে আপনার কলাটাতে আরেকটি ঘটনা আমি শুনতে চাই, যে ঘটনাটা আপনাদের কাছে উপস্থাপন করব সেটি মূলত ইমেল মাধ্যমে নেয়া। আপনি যদি ঘটনা রেকর্ড করে পাঠাতে চান তাহলে আপনি ইমেল রেকর্ড করে ফেলুন এবং আমাদের ইমেইলে পাঠিয়ে দিন। ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক 90.8@gmail.com। আমাদের সাথে ফ্যান পেজে অনেক বন্ধু রয়েছেন, তানভীর আহমেদ হাই জানিয়েছেন, হাবিব বলছেন যে কুইংঘাট হাট থোলা থেকে শুনছি অনেকদিন পর, নানির সিং রয়েছেন আমাদের সাথে, তিনি হাই জানিয়েছেন, হাবিব বলছেন ভোলা থেকে আপনি শুনছেন, আপনি আরেকজনকে শুনছেন, গেস ইউ আর মিসিং হিম। সিমন ইমন বলছে আজ প্রথম শুনছি, আর একটা ঘটনা মেসেজ করেছি, ভালো হলে শোনাবেন, ট্রাই করব সেটি। সাহেব কালীগঞ্জ বাট ভাটা ডাঙ্গা ঝিনাইদহ থেকে, আছি ভাটা ডাঙ্গা থেকে, আমাদের সাথেই থাকুন পুরোটা সময় জুড়ে। আপনি বলছেন যে গুড শো, থ্যাংক ইউ সো মাচ আপনার মন্তব্যের জন্য। সায়েদ আহমেদ জনাব, আমার প্রিয় কনক ভাই আজ থেকে লিসেনার হোনাম, সবসময় থাকবেন এমনটা আশা করছি। কমেন্ট করেছেন আমাদেরকে এস জে রয়, সবসময় ডাউনলোড করে শুনি কিন্তু আজ সরাসরি শুনতে পারলাম না, শুধুমাত্র একটা হেডফোনের কারণে, দ্যাটস রিয়েলি টেরিবল অ্যান্ড দ্যাটস রিয়েলি স্যাড। রয়েছেন আমাদের সাথে স্বাধীন রহমান, ভৌতিক একটা অন্যরকম শো যেটা অনুভবে ভয় জাগায়। আরিফুর রহমান জিতু, আজ শুনছি পরপর 2 এপিসোড, পরকনো ভাই, থ্যাংক ইউ সো মাচ, শরীফুর রহমান জিতু ভাই আমার সাথে জয়েন করবার জন্য, হাসান আহমেদ রিপন রয়েছেন আমাদের সাথে, তিনি বলছেন ইচ্ছে ছিল আজকে ঘটনা পাঠাবো কিন্তু নেটের প্রবলেমের কারণে তোমাদের অনুষ্ঠান শুনতে পারি না। ওয়েল আমরা ঘটনার জন্য ওয়েট করব আপনার। ইকবাল হোসেন ফারাবি বলছেন আছি উল্লাপাড়া থেকে শুনছি, রায়হান খান আমাদেরকে হ্যালো জানিয়েছেন, আরেকটি ঘটনা শুনতে চাই এর পরপরই কিন্তু আপনাদের এস এম এস নিয়ে আমি ফিরব। সো স্ট্রেট ইন্টু এশিয়ান রেডিও 90.8 FM। আসসালামু আলাইকুম, আমি তৌফিক ও সজীব বলছি, রাজপুরে জেলার কাজীবাজার গ্রাম থেকে লিখে পাঠালাম। আজ যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তা আমার খুব কাছের বন্ধুর ঘটনা। বন্ধুটির নাম মাসুম। ঘটনাটি ঘটে তার ফ্যামিলির সাথে। ঘটনাটি 1990 সালের ঘটনা। মাসুমের দাদা ছিলেন সরকারি চাকরিজীবী, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। ছুটির ফাঁকে ফাঁকে প্যারানর্মাল বিষয়ে সমাধান করার কারণে এলাকার সবাই ফকির বলে ডাকত। চাকরি থেকে অবসরের পরে পেশায় উনি বেশি সময় ব্যয় করতেন। উনি এর জন্য কারো কাছ থেকে চেয়ে টাকা নিত না। সমস্যা সমাধান হওয়ার পর তারা খুশি হয়ে দাদাকে যা দিত উনি তাই নিতেন। একবার দাদা সাপরূপী একটা বধ জিনকে বোতলে বন্দী করে ফেলে। দাদা নামাজ পড়তে মসজিদে গেলে কারেন্ট চলে যাওয়ার পর দাদি হারিকেন জ্বালানোর জন্য রাতের আধারে হাত ধুয়ে কেরোসিনের বোতল মনে করে জিন বন্দী করা বোতলের মুখ খুলে ফেলে। সাথে সাথে দাদি বিকট কণ্ঠে অপ্রস্তুত হয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই এসে দেখে দাদি খড়ের মেঝেতে পড়ে আছে। ততক্ষণে দাদা এসে জিনটাকে বোতলের বন্দি করার আগেই জিনটা তগার পার হয়। বিপদ আসন্ন বুঝতে পেরে দাদা বাড়ি পেঁধে দেয়। সন্ধ্যার পর সবাইকে বাহিরে যেতে বারণ করে। কিছুদিন পর ঘটে মর্মান্তিক ঘটনা। আবার বড় ভাইয়াকে বাড়ির উঠোন থেকে একটা সাপে কামড় দেয়। দাদা সাথে সাথে বেদের খবর দেয়। তার সারাদিন চেষ্টা করে ব্যর্থ হয়। দাদা সারা রাত চেষ্টা করে কিছুতেই জ্ঞান ফেরাতে পারে না। ভাইয়ার সমস্ত শরীর নীলাভ রঙের হয়ে যায়। সোনার ঢোলক ও বাঁশি বাজিয়ে সাপে কাটা রোগীকে বাঁচানো যায়। পরদিন দাদা এ চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হয়নি। টানা দুই দিন দুই রাত চিকিৎসা করার পর ভাইয়ার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। কিন্তু কোনো ফল হয়নি। টানা দুই দিন দুই রাত চিকিৎসা করার পর ভাইয়ার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। সবে বলে মারা গেছে, কোনো লাভ হবে না। কিন্তু দাদা জানতেন সাপে কাটা রোগী সঠিক চিকিৎসা পেলে 6 দিন পরেও তাকে বাঁচানো সম্ভব। অবশেষে দাদা নিজেই লেগে পড়ল ভাইয়াকে বাঁচানোর জন্য। ভাইয়ার আচমকা জ্ঞান ফেরায় পুরো গ্রামবাসী অবাক। সবাই ভাইয়াকে দেখতে আসে। সবাই বলে ফকিরের কি কেরামতি। তখন দাদা বলে, হায়াত মুতের মালিক আল্লাহ, তিনি আমার বংশধরকে ফিরিয়ে দিয়েছে। হঠাৎ এক রাতে ভাইয়ার ঘর থেকে জোরে জোরে চেঁচানোর শব্দ পাওয়া যায়। সবাই মিলে গিয়ে দেখে বিশাল বড় ও মোটা একটা সাপ ভাইয়াকে পেঁচিয়ে ফেনা তুলে সবার দিকে তাকিয়ে আছে। কিন্তু সাপটা ফেনা তুলেই রেখেছে, কামড় দেওয়ার দুঃসাহস পায়নি। কুড়ি দিয়ে সাপটা সবার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। উল্লেখ্য যে দাদা সেদিন বাড়িতে ছিল না, কারণ দাদা চিকিৎসার জন্য অন্য গ্রামে গিয়েছিল। অন্য আরেকদিন বাবা বাড়ির পেছনে পুকুরে গোসল করছিলেন। হঠাৎ বাবা দেখে লাল রঙের একটা চিকন সাপ পুকুর পাড়ের আম গাছের নিচু ডাল জড়িয়ে তার দিকে ফেনা তুলে আছে। বাবা এটা দেখে চেঁচামেচি শুরু করে। বাবার চেঁচামেচিতে সবাই যখন পুকুর পাড়ে আসে,
তখন সাপটা ফানিশ হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয়, বাবা এক নজরে ওই সাপটার দিকে তাকিয়েছিল, সাপটি কোথাও যায়নি। তাহলে অদৃশ্য হলো কিভাবে? এভাবেই একটার পর একটা ঘটনা যখন ঘটা শুরু করে, তখন দাদা তার আয়ত্তে থাকা চীনের স্বর্ণপূর্ণ হন এবং তাদের পরামর্শে এলাকার কিছু গরিব মিসকিন এবং কয়েকজন কোরআনের হাফেজ থেকে মিলাদের মাধ্যমে তাদের খাওয়ানো হয়। মাদ্রাসায় দুজন গরিব ছাত্রকে দাদার বাসায় 40 দিন খাওয়ার ব্যবস্থা করানোর পর আর এ ধরনের কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত। দাদা এখনো জীবিত আছেন, এখনো দাদা এই পেশার সাথে জড়িত। সবাই তার দাদার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।
চমৎকার একটা ঘটনা আমরা শুনে ফেললাম, তৌফিক ওমরের সজীবের পাঠানো ঘটনা। ঠিক এই মুহূর্তে যারা যেখান থেকে শুনছেন তারা তাদের মন্তব্য জানান, মন্তব্য জানাতে চাইলে সেলফোনের মেসেজ অপশনে চলে যাবেন, দেখে ফেলবেন, এআর স্পেস দিয়ে লিখবেন আপনার নেম, স্পেস দিয়ে আপনার লোকেশন দিয়ে আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বার। ফেসবুকে জয়েন করতে চাইলে facebook.com/asianvideo সেখানটায় যাবেন, এবং ঘটনা পাঠাতে চাইলে facebook.com/bhautik90.8। যারা ফোন করেছেন, আমাদেরকে SMS করছেন, তাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আসতে যাচ্ছেন যারা, তাদেরকে বলছি এই মুহূর্তে আসার কোন অপশন মূলত আমাদের এখান থেকে নেই, বাট ঘটনা দেখে পাঠানোর অপশন রয়েছে, রেকর্ড করে পাঠানোর অপশন রয়েছে। রেকর্ড করতে চাইলে রেকর্ড করে ফেলুন এবং ইমেল করুন আমাদেরকে। ইমেল করতে চাইলে ডেফিনেটলি আপনাকে ইমেল করতে হবে bhautik90.8@gmail.com। ভৌতিকের বানান হচ্ছে bhautik, ভৌতিক। আরেকটিবার বলছি, ভৌতিকের বানান হচ্ছে bhautik, bhautik90.8@gmail.com। জে এস জসিম উদ্দিন সানি কিশোরগঞ্জ থেকে বলছেন, ভাই কেমন আছি, নিউ ফ্রেন্ডস অ্যান্ড জসিম সাহিত্য তো আমার শুনছি অনেক বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ফাহিম রামপুরা থেকে, আপনি আমার সাথে অন্যভাবে যোগাযোগ করুন, ফেসবুকে জয়েন করতে পারেন আমার সাথে। অপিনা বলছি, অনেক ভালো লাগছে ভাইয়ার সাথে রয়েছি, থ্যাংক ইউ সো মাচ রয়েছেন আমাদের সাথে। রয়েছেন যে এই রোববারে শো হবে কিনা, আমি রাকিব নারায়ণগঞ্জ থেকে, ইয়েস এই রোববারে শো হবে রাত 11:30। হোপফুলি দেখবেন, স্বাগতম জানাচ্ছি রাকিবকে। রাকিবুল শাহাগপুর থেকে, ভাই কেমন আছেন, আপনার বার্থডে কবে? 13 আগস্ট ইসমের বার্থডে। ইসরাক নবাবগঞ্জ থেকে বলছেন, ভৌতিক ইজ দ্য নাম্বার ওয়ান রেডিও শো অ্যান্ড ইউ লাইক ইট। জিয়ান জুয়েল মানিকগঞ্জ থেকে বলছেন, খুব মাথা ব্যথা তাও শুনছি ভাই, আই থিঙ্ক আপনার রেস্ট নেওয়া উচিত। নুসাইবা রামপুরা থেকে বলছেন, ভৌতিক সাহিত্য কখন হয়, শুরুতেই আমরা ভৌতিক সাহিত্যটা প্লে করে দিই, সো আপনি না শুনে থাকলে ইউ মিসড ইট, নাথিং টু ডু, অ্যান্ড নেক্সট উইকের জন্য আপনাকে ওয়েট করতে হবে। হিমেল বরিশাল থেকে হস্তি সন্ধ্যা থেকে আপনি আমাদেরকে এস এম এস করেছেন, সুফিয়ান সিলেট থেকে আমাদেরকে এস এম এস করেছিলেন, আর অনেকেই এস এম এস করছেন, রয়েছেন আমাদের সাথে চৌধুরী পাড়া থেকে হিবো ফার্স্ট টাইম শুনছি ভালো লাগছে, শাকিল মিরপুর দশ থেকে একটা গ্রামের স্টোরি শোনাও, ওয়েল একটু ওয়েট করতে হবে আপনাকে সেটার জন্য। সিয়া রহমান বলছেন আমাদেরকে বাজিতপুর থেকে, আমি আপনাদের নিউ ফ্রেন্ড একসেপ্ট করবেন কিনা, ইউ আর মোস্ট ওয়েলকাম, সো প্রতি বৃহস্পতিবার আমাদের সাথে থাকবেন হোপফুলি। সাবির করাইল থেকে বলছেন যে নাইস, জানতে চেয়েছেন যে আপনার নাম কি, আমার নাম হচ্ছে কনক। তুর্জা রামপুরা থেকে ভৌতিক শুনলে একটা অন্যরকম ভয় করে। তো কি ঢাকা থেকে বলছেন যে সোনার গাঁও থেকে আপনি বলছেন যে কেমন আছেন। ইশানা ফ্রম উত্তরা থেকে বলছেন যে অ্যান্ড ইটস জোস, and thank you so much for your rocking compliment. Roshan Samiul Fani, first story ta khub beshi bhalo laglo. Roshan Faisal and Farhan Sami Asi, Central Road theke and amra onek beshi bhoy pacchi. Well, Central Road er onek ghotona royeche, ami loke mukhe shunechi apnar kache jodi erokom kono ghotona thake, then apnar kache request ghotona likhun ebong ghotona likhe pathiye din amader fan page e. Fan page ti hocche Bhautik, শুধুমাত্র ভৌতিক লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আমাদেরকে, BHOUTIK ভৌতিক লিখে দেন পাঠাতে হবে, সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন। আর যদি ঘটনা রেকর্ড করে পাঠাতে চান তাহলে ঘটনা রেকর্ড করে পাঠান, আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক 90.8@gmail.com, আরেকবার বলছি ভৌতিক 90.8@gmail.com। অনেকেই আমাদের সাথে জয়েন করছেন ফেসবুকে, তাদেরকে একটু নিতে চাই অ্যান্ড থ্যাংকস জানাতে চাই, প্রাপ্তিগুলো একটু স্বীকার করে নিতে চাই, যারা যারা রয়েছেন আমাদের সাথে ফেসবুক মাধ্যমে রয়েছেন, শেয়ার দিচ্ছেন, অনেকে অসংখ্য ধন্যবাদ যারা পোস্ট শেয়ার করেছেন। মাহমুদুল হাসান, অডিও ক্লিপ পাঠাবো কিভাবে, বারবার বলে দিচ্ছি, আবারও বলছি অডিও ক্লিপ যদি আপনি পাঠাতে চান তাহলে আপনাকে জিমেইলের ইমেইলে আপনাকে পাঠাতে হবে, ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে ভৌতিক 90.8@gmail.com। সুজন খান আমাদেরকে বলছেন হাই, আমি ঢাকা জুরাইন থেকে, অনেক বেশি ভালো লাগছে, বাট ভয় লাগবে তো, আই ডোন্ট নো আপনি ভয় পাচ্ছেন কিনা। আর যে তামির আহমেদ আমাদেরকে হাই জানিয়েছেন, জিসান আরফ জিসু ভাই রামপুরা থেকে শুনছি, অনেক ভালো লাগছে স্টোরি গুলো। প্রিন্স রবিন বলছেন যে নাইস স্টোরি। সুমনা হক তন্নি বলছেন ফার্স্ট স্টোরিটা জোস ছিল, আই হোপ সেকেন্ড স্টোরি অ্যান্ড থার্ড স্টোরি ওয়াজ অলসো জোস অ্যাজ ওয়েল। রয়েছেন মিরাজ ইসলাম, হ্যালো ভাই কেমন আছো, ভালো আছি মিরাজ, হোয়াটসঅ্যাপ সেটাও জানা। নরমান খান বলছে আমি একা একা ছাদে বসে শুনছি, দিস ইজ দ্য বেস্ট ফিলিং আই থিঙ্ক, ছাদে বসে যারা শোনেন তাদের অনুভূতিগুলো একটু অন্যরকম হয়ে থাকে, এবং লাইট চালিয়ে যারা শুনছেন তারা চাইলে নিজের পরিবেশটাকে একটু ভৌতিক বানিয়ে দেন, আমাদের সাথে থাকতে পারেন এবং আমাদেরকে শুনতে পারেন। সো আরেকটি কাজ করতে চাই এই মুহূর্তে, অন্য ঘটনায় চলে যেতে চাই, ভৌতিকের ফ্যান পেজ এবং এশিয়ানের ফ্যান পেজে যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ, তোমান ইদ্রিস, মোহাম্মদ রায়হান, আর যে সোহাগ মিয়া, মাসুম খান, হিমেল হাওয়া আজমপুর উত্তর থেকে শুনছেন ফার্স্ট স্টোরিটা, খুব ভালো লাগলো, আরো বেশি ভয় পেতে চাচ্ছেন আপনি, আপনার সাহসের প্রশংসা করতে চাই যারা আরো বেশি ভয় পেতে চাচ্ছেন। সবাইকে বলছি এই মুহূর্তে আরেকটি ঘটনা শুনবো, এবং সেই ঘটনাটা মূলত আমাদেরকে একজন পাঠিয়েছেন ইমেল অ্যাড্রেসে, ইমেল অ্যাড্রেসে আপনি পাঠাতে চাইলে ভৌতিক 90.8@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করুন।
ভৌতিক 90.8
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিব গুলবাগ ঢাকা বাংলাদেশ থেকে বলছি, গুলবাগ সপ্তমবলি। তো এই ঘটনা ঘটছে, ঘটা হয়েছে ঢাকা আমার বাড়ির ছাদে। তো আমরা তিন ফ্রেন্ড একসাথে সব সময় থাকতাম, ছোটকাল থেকে বড় হয়েছি, মজা করে হাসি খুশি ভাবে বড় হয়েছি। তো আমরা কোনো অন্য কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতাম না, স্কুলে যাওয়ার হতো, এর বাইরে কিছু করতাম না। তো একদিন অনেক দিন পরে আমরা সবসময় আড্ডা দিতাম ছাদে, তখন আমরা একদিন ছাদে গেলাম।
আমরা মজা করতেছি 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 আমরা গানও শুনতেছিলাম স্পিকার লাগিয়ে অনেক ধুমছে আর কি সাউন্ডটা দিয়ে। তখন না আমরা স্মোকিং করতেছিলাম, তখন কিছুক্ষণ পরে আমার এক বন্ধু নাম অমিত, সে নাকি দেখলো একজন লোক মাথা নিচু করে বসে আছিল, সে বসে বসে কাঁদছে আর বলছে তুই তোরা এখান থেকে চলে যা, না হলে তোদেরকে আজ কেউ বাঁচাতে পারবে না। ছাদটা অনেক অন্ধকার গভীর, কারণ আমরা সেদিনকালা লাইটগুলি জ্বালানো ছিল না, আমরা বন্ধ করে রেখেছি, কারণ আমরা সবসময় লাইট বন্ধ করে রাখি, কারণ আমরা একটু মজা করে বেশি, তো তাই জানি এইসব কারণ না দেখে। তো সো আমরা মজা করতেছি করতেছি, ও বললো কি বন্ধু দেখ ওখানে কি জানি বসে না কাছে। তা আমি আবার বললাম কি আজুল দেখ ও না আমাদের সাথে মজা নিচ্ছে, ও মনে আজ না খেয়ে পেনিক করছে, ও আবার একটু মজা নেয় বেশি, তো তাই আমরা ভাবলাম এবার এমনি ও মজা করছে, তাই আমরা অত একটা গুরুত্ব দিইনি। তাই তার কিছুক্ষণ পরে ও বলল দোস চল আমরা নেমে যাই, না হলে আজ অনেক খারাপ একটা ঘটনা ঘটে যেতে পারে। বললো বলে যারা আর কি প্রাণ ভৌতিক জিনিসটা যে যার সাথে ঘটে সেই দেখতে পায়, অনেক তো দেখতে পায় না। দোস চল জিনিসটা আমি দেখেছি তাই বলছি, তোরা হয়তো দেখিস নি, কারণ তোদের সাথে কোনো কিছু হবে না, আমার সাথে এটা আগেও ঘটেছে আমার দাদুর বাসায়, তাই বলছি তুই চল নিচে চল, না হলে আজকে। আমি বললাম না এটা কিছু হবে না, আমি তো আজ থেকে না আমি ছোটকাল থেকে ছাদি, তো কোনো সমস্যা হবে না তুই থাক। পরে ও বললো না দোস চল, ও অনেক খামছে, ছাদে তো অনেক বাতাস, তারপরও ঘামছে। তারপরে কিছুক্ষণ পরে একটা চিৎকার দিয়ে ও অজ্ঞান হয়ে গেল। তখনই নিচ থেকে এক আঙ্কেল আসলো, বললো তোমরা ছাদে এভাবে চিল্লাচ্ছ কেন, আমাদের তো ডিস্টার্ব হচ্ছে, তাই তোমরা ছিল না। পরে আমি বললাম আর আটজল বললো আঙ্কেল আমরা চিল্লাচ্ছি না, আমরা একটু ভয় পেয়ে গেছি, আমার বন্ধুরা আর কি অজ্ঞান হয়ে গেছে, ওনাকে কি একটা জিনিস দেখেছে তাই। তারপর আমরা বললাম আঙ্কেল এই বাড়িটা তো আমরা অনেক বছর কোনো কিছু ঘটেনি, তো কেন ঘটলো আপনি কিছু বলতে পারবেন? বলে বাবা তোমরা তো ছোট, তখন তো কিছু জানাইনি তোমাদের কেউ, এখানে আগে ছিল একটা ভৌতিক অবস্থা আর কি, অনেক খারাপ একটা জায়গা ছিল এখানে, তার পাশেই তো একটা মসজিদ আছে, তুমি মসজিদটা তো ভাঙা হয়েছে অনেক আগেই, তার পাশেই ছিল একটা খারাপ জঙ্গল ছিল, এখানে ওইখানে একটা তালগাছ ছিল, ওই তালগাছে অনেক ঘটনা ঘটে গেছে, তাই ওইখানকার গাছটাকে কাটার পরের থেকে গাছটা যখন কেটেছিল তখন গাছ থেকে অনেক রক্ত ঝরছিল। পরে কিছু কিছু বছর প্রায় চলে গেল, তারপরে কোনো ঘটনা ঘটেনি গাছ নিয়ে, সব কিছু শান্ত, বাড়িঘর তুললো তোমাদের এই বাড়ি, তারপর থেকে কোনো কিছু ঘটে নেই, হয়তো তোমরা ওই জিনিসটাকে দেখতে পেয়েছো, তো কোনো সমস্যা নেই, এটা কিছু বলবে না তোমাদের, কারণ এটাকে এখানে পুরো বাড়িটা তোমাদের বন্ধন করা আর কি বন্ধ করে রেখেছে, কোনো সমস্যা হবে না, তোমরা এত রাত করে ছাদে ফাইল্লামি মজা নিও না, তোমরা একটু কম ফাইল্লামি করে চলে যেও, কারণ তোমাদের ভালোর জন্যই বলছি। তো সো পরে আমি বললাম আঙ্কেল এই ঘটনা আমাদের আগে তো যদি বলতেন তাহলে তো আমরা এইসব পড়তাম না, তো আঙ্কেল আমরা তো জানি না তাই। তারপরে বললো আজিজুল বললো দোষ চল চলে যাই, অমিত্রে চল দোষ নিচে নেওয়া যাই, ওর বাসে দিয়ে আসতে পারত তাই। পরে আমরা দুজন ওকে কোলে করে নিয়ে ওর বাসায় নিয়ে গেলাম, পরের দিন সকালে ওর জ্ঞান আসলো, তারপরে এইসব বললো, তারপরে হুজুরকে ডেকে কে সম্পূর্ণ সুস্থ করলো, তারপরে থেকে আমরা ওই ছাদে যাওয়া একটু বন্ধ করেছি, তাই এখন আমরা একটু সুস্থ আছি আর কোনো ঘটনা এখন ধরে ঘটেনি। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবে।
আমরা শুনে আসলাম যে ঘটনাটা আমরা ইমেল মাধ্যমে সংগ্রহ করেছিলাম, এবং এরকম ঘটনা আমাদের কাছে আরো অনেক ঘটনা এসে থাকে। আপনার কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেই ঘটনা লিখে পাঠিয়ে দিন। ঘটনা পাঠাবার জন্য ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhautik908@gmail.com, আরেকবার বলছি bhautik908@gmail.com। এখানটায় শুধুমাত্র রেকর্ড করে পাঠাবেন, এবং মাত্র যে ঘটনাটা আমরা শুনে আসলাম সেটি কিন্তু সেখান থেকেই কালেক্ট করা। ওয়েল, আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যারা লিখে পাঠাতে চান তাদের জন্য অ্যাড্রেস হচ্ছে ভৌতিক। আপনাকে অবশ্যই ভৌতিকে যেতে হবে এবং ভৌতিকের ফ্যান পেজ থেকে আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে। এসএমএস মাধ্যমে এবং ফেসবুক মাধ্যমে অনেক বন্ধু রয়েছেন যারা আমাদের সাথে রয়েছেন। আর যে তানভীর আহমেদ রয়েছেন আমাদের সাথে, মিরাজ ইসলাম রয়েছেন, তিনি বলছেন যে ভয় লাগছে ফেসবুকের মাধ্যমে। আরো যারা রয়েছেন, আশরাফুল ইসলাম, রিফাত ভাই, আমার কাছে অনেকগুলো স্টোরি রয়েছে যা আমার সাথে ঘটে গেছে, সেটি পাঠিয়ে দিন দেরি না করে, আই থিঙ্ক সেটাই বলবো। নিমাদ মন্ডল দুর্গাপুর থেকে শুনছি ভালো লাগছে আশরাফুল ইসলাম। রিফাত বলছেন যে খুব ভয় করছে এবং কেউ কেউ ভয় করছে না এমনটা বলছে। সো দুটোই আমরা গ্রহণ করব, দুটো মন্তব্য নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। রয়েছেন আমাদের সাথে সুমন, তিনি রাজবাড়ি গোয়ালন্দ থেকে শুনছি, রাজবাড়ি বেণীনগরের ইমন ভাইয়ার ঘটনা শুনতে চাই। ইমন ভাইয়ার ঘটনা আজকে রয়েছে কিনা ঠিক বুঝতে পারছি না, বাট আমরা ওয়েট করতে পারি। রয়েছেন উইললেস, ধ্রুব, প্লিজ কৃষ্ণ ভাই আর নিমান ভাই কে একটু জানিয়ে দিবেন, হাই জানিয়ে দিলাম। রয়েছেন সুমন আমাদের সাথে, তিনিও উইনলেস, ধ্রুব আমাদেরকে টেক্সট করছেন, সুজন খান আমাদেরকে টেক্সট করছেন, আরিফুল ইসলাম, জিতু কনভে, শুনছি ডেমরা ডগাইড থেকে আমাদেরকে শুনছেন, অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদের সাথে জয়েন করবার জন্য। এবং দুবাই থেকে এক ভাই আমাদেরকে লিখেছেন, আমাদের সাথে রয়েছেন এবং শুনছেন, তিনি আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও আমাদের সাথে থাকবার জন্য, আমাদেরকে অনুপ্রাণিত করবার জন্য আমাদের সাথে থেকে এসএমএস মাধ্যমে যারা এসএমএস করতে চান, এ আর লিখে স্পেস নেম আপনার ঠিকানা, তারপর কথাবার্তা লিখে সবকিছু পাঠিয়ে দিন 2323 নাম্বারটায়। ফয়সাল, সামি, রিয়াদ একসাথে শুনছি সেন্ট্রাল রোড থেকে, বাট উত্তর আর ফাহিমকে খুব বেশি মিস করছেন আপনি। ফাহিম রয়েছেন উত্তর থেকে, তিনি বলছেন ভাইয়া স্যার নেই, তাকে আমরা মিস করি, হি হ্যাজ অ্যানাদার জব এবং সেখানটায় তিনি ডিউটি করেন। তুর্য রামপুরা থেকে, লাস্ট স্টোরিটা খুবই ভয়ঙ্কর ছিল। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ আপনার কমপ্লিমেন্টের জন্য ফাহিম রামপুরা থেকে। ভয়েসটা গত উইকের চেনা, অ্যান্ড ভাষা সংক্রান্ত আপত্তি আপনি জানিয়েছেন, বুঝতে পেরেছি। ডিকেন্স ফ্রম মুগ্ধা থেকে, কনক ভাই ইউর ভয়েস ইজ সো নাইস লাইক দিস অরিজিনাল ভৌতিক, থ্যাংকস ইউর প্রেজেন্টেশন, ভাঙা কথাবার্তা বাট আই লাইক ইট। ইশানা ফ্রম উত্তরা থেকে, এটা কিবারে হয়, অনলি ফ্রাইডে কিনা, বৃহস্পতিবার রাত 12টার পর, সো ফ্রাইডে বলা যেতে পারে, অনলি ফ্রাইডে। সিফাত রামপুরা থেকে, দিস ইজ রিয়েলি জোস দেন এনি আদার শো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ রিয়েলি হরিবল আর ভৌতিক, এরকম কথা লিখেছেন আপনি। ওয়াসি বলছেন যে ভয় পেলাম না, ইউর ব্রাভো ম্যান। ফাহিম রয়েছেন আমাদের সাথে, তুষার হিমেল বরিশাল থেকে রয়েছেন, তোকি উত্তরা সোনারগাঁও, স্কুল খতনা, স্কুলের ঘটনা আপনি শোনাতে চান, স্কুলের ঘটনা তো কেউ পাঠাচ্ছেন, সব বানিয়ে বানিয়ে বলতে পারবো না, যদি স্কুলের ঘটনা কারোর সাথে থেকে থাকে পাঠিয়ে দিন। সাগর কিলগাঁও থেকে, ঘটনা ভয়ঙ্করটা হতে হবে। বাড্ডা থেকে সালমান বলছেন যে বিউটিফুল, আই থিঙ্ক ইট শুড বি হরিবল আর হরর। সাইমা ইসলাম তুর্য, ঢাকা কানিগঞ্জ থেকে, অনেক ভালো লাগছে, আমি আপনাদের নিউ ফ্রেন্ড, ফার্স্ট টাইম শুনছেন আপনি আমাদেরকে। তিশা গুলশান থেকে, খুব বেশি ভয় লাগছে আপনার এমনটা আপনি জানিয়েছেন। এবং এমডি রবি হোসেন বলছেন যে হসপিটালের গল্প শোনান, হসপিটালের গল্প আছে কিনা বুঝতে পারছি না, থাকলে ডেফিনেটলি শোনাবো। প্রিন্স চৌধুরী পাড়া থেকে, হেই ব্রো, ফার্স্ট টাইম শুনছি, খুব ভালো লাগছে। শাকিল মিরপুর থেকে, গ্রামের ঘটনা শোনাতে শুনতে চাচ্ছেন তিনি। হাসান বলছেন ভয় লাগে না। জেসএম জসিমউদ্দিন, সানি, কিশোরগঞ্জ থেকে, ভাই কেমন আছেন, নিউ ফ্রেন্ড জসিম, সুইটি আমার অনেক ভালো লাগে এবং বসে বসে আপনি শুনছেন। জি আর রহমান ফ্রম বাজিতপুর থেকে, শোটা কোন কোন দিন হয়, প্রতি বৃহস্পতিবার রাত 12টায় আমি কনক চলে আসি আপনাকে বিভিন্ন ঘটনা শোনাবার জন্য। সামি অ্যান্ড মাই ওয়াইফ রামিসা বলছেন যে আছি সেন্ট্রাল রোড থেকে, অ্যান্ড উই লাভ ভৌতিক ভেরি মাচ, অ্যান্ড আপনার জন্য এবং আপনার ওয়াইফের জন্য অনেক বেশি বেশি শুভকামনা। শাকিল মিরপুর থেকে টেক্সট করেছেন, রয়েছেন আমাদের সাথে আরো অনেকগুলো বন্ধু। এই মুহূর্তে আমরা আরেকটা ঘটনা শুনতে চাই, এবং এই ঘটনার পরপর একটি রেকর্ড শুনে দেন আপনার মন্তব্যগুলো আমরা নিব। সো মন্তব্যগুলো লিখতে থাকুন, সেলফোনের মেসেজ আপনি গিয়ে লিখে ফেলুন আমার স্পেস টাইম লোকেশন এন্ড দেন আপনার মন্তব্য পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটায়। মন্তব্যের বাইরে যদি চান ঘটনা পাঠাতে তাহলে অবশ্যই ঘটনা লিখে ফেলুন এবং ভৌতিকের ফ্যান পেজে পাঠিয়ে দিন। রেকর্ড করে পাঠাতে চাইলে অবশ্যই ইমেইল মাধ্যমে আমাদেরকে ইনবক্স করতে হবে। ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক 90.8 at the rate of gmail.com. So here we go.
Bhautik 90.8.
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইমরান হোসেন ইমন রাজবাড়ী জেলার বেনীনগর গ্রাম থেকে লিখছি। ঘটনাটি ঘটে প্রায় 7 বছর আগে বন্ধুর এলাকার এক আঙ্কেলের সাথে। আঙ্কেল পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম যান। কাজ শেষ করে পরদিন রাতে রওনা হন তিনি। আনুমানিক রাত 11:30 তিনি ঢাকা থাকেন। গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে। গাড়ি চলতে চলতে এক সময় তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাসের ঝাঁকি খেয়ে ওনার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত 2:10। ড্রাইভার বলে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে আঙ্কেলের পাশে বসে। 10 মিনিট পর হঠাৎ কার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে 3টা চাকা নষ্ট হয়ে গেছে। তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে, তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগল। আঙ্কেল বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করায় নিচে নামল, সাথে অনেকেই নামল। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা হোটেল ছিল। বাসের অনেকেই হোটেলে গেল, তাই তিনিও গেলেন। গিয়ে নাস্তাটা সেরে নিলেন। নাস্তা সেরে সবাই গাড়িতে উঠল, কিন্তু আঙ্কেল উঠলেন না। তিনি একসময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটে যে লোকটি বসেছিল সেই লোকটা তার কাছে আসছে। লোকটাও এসে বলল, ভাই বাস আসতে তো অনেক দেরি হবে, চলেন একটু হেঁটে আসি। আঙ্কেল রাজি হলেন। ওনারাও হাঁটতে হাঁটতে একটা ছোট রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলেন। লোকটা তখন তার সাথে গল্প করছিল। গল্প শুনে আঙ্কেল মজা পাচ্ছিল। এক সময় গল্প করতে করতে বাসের কথা একেবারে ভুলে গেলেন। প্রায় 40 মিনিট হাঁটার পর চাচা হঠাৎ বাসের কথা মনে পড়ল। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বলেন। লোকটা বলে, একটু দাঁড়ান আমি আসছি। আঙ্কেল দেখলেন লোকটা একটা ছোট ঝোপের মতো জায়গায় গেলেন। 2 থেকে 3 মিনিট পর হঠাৎ আঙ্কেল খটমট খটমট শব্দ শুনতে পান। একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তার প্রাণ বের হয়ে যায় যায় অবস্থা। তিনি দেখলেন লোকটার পুরো শরীর রক্তে ভরা এবং সে নিজেই নিজের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আঙ্কেল লোকটার দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান। লোকটা পুরো মুখ রক্তে মেখে আছে। লোকটা যে মানুষ নয় তা তিনি টের পান। লোকটা তখন আঙ্কেলকে বলল, তুই কোথায় আছিস একবার ভালো করে দেখ তো। আঙ্কেল যা দেখল তাতে তিনি পুরোই থম মেরে গেল। আঙ্কেল দেখলেন তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে, কিন্তু আসার সময় আঙ্কেল কোনো কবরস্থান দেখতে পায়নি সেখানে। লোকটা তার হাত চিবাতে চিবাতে এক সময় তার হাত পুরোই হাড়ির মতো হয়ে গেল। লোকটা বলল, আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না। সে সময় লোকটা একটা কবর দেখিয়ে বলল যে এটা আমার কবর এবং যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় আট দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় সে লোকটা মারা যায়। এক সময় আঙ্কেল খেয়াল করে লোকটা যে কবরটা তাকে দেখিয়েছিল সেই কবরের ভেতরে লোকটা ঢুকে গেল। এইসব দৃশ্য আঙ্কেল কতক্ষণ স্থির হয়ে দেখছে তা তার মনে ছিল না। ওনার যখন হুশ হয় তখন তিনি প্রাণপণ দৌড়ে গাড়ির কাছে এসে পৌঁছায়। ওনাকে হাঁপাতে দেখিয়ে বাকি যাত্রীরা কি হয়েছে জিজ্ঞেস করলে তিনি তাদের কিছু বলেননি, শুধু বলেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কোথাও যেতে দেখেছেন কিনা। তারা বলল তার পাশে এখন পর্যন্ত কেউ বসেনি। আরেকজন বলল আঙ্কেলকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছে। 15 মিনিট পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন। অনেকদিন পরের ঘটনা, আজ আঙ্কেল আর বেঁচে নেই। 6 বছর হল তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনার পরিবারের অনেকেই বিশ্বাস করে যে লোকটা ওনাকে সেই রাতের কথা বলতে নিষেধ করেছিল, কিন্তু আঙ্কেল তা শেয়ার করার জন্য হয়তো তার মৃত্যু হয়েছে। আমরা হয়তো অনেকেই গভীর রাতে বাসে উঠি, কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না আমার পাশের সিটে যিনি আছেন এমনকি গাড়ির বাকি যাত্রীরা মানুষ নাকি অন্য কিছু। তাই রাতে কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইলে ভুলেও যাবেন না। আমাদেরকে বলেছেন থ্যাংকস বিউটিফুল শো আমাদের মাঝে নিয়ে আসার জন্য। প্রিন্স রাজ চৌধুরী আমাদেরকে টেক্সট করেছেন, তিনি বলছেন ভয় লাগছে বাসার ঘটনাটা পছন্দ করেছেন আপনি যাত্রাবাড়ি থেকে। আনিকা রিদিকা বলছে ভাই আমরা 2 বোন শুনছি ফিল টু মাচ হন্টেড, লাস্ট ঘটনাটি খুবই ভয়ঙ্কর ছিল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মন্তব্যের জন্য। সিস্টার আহমেদ সবুজ মিরপুর থেকে শুনছি ভয় লাগছে। সানোয়ার সাপোর্ট থেকে আমি আপনার নিউ ফ্রেন্ড, এই শো কি বিরতিহীন কিনা? ইয়েস বিরতিহীন, একেবারেই ব্রেক ফ্রি একটা শো যেটা বাংলাদেশের কোন রেডিওতে নেই। প্রিন্স মাহফুজ রয়েছেন দেবরা থেকে, সাথেই রয়েছেন সূর্যের আপনি আমাদেরকে ওয়াসি অ্যান্ড আলিম বাসাবো থেকে, নাভানা টাওয়ার থেকে আমি আমার রুমের খাটের কোনো একটা জায়গা থেকে আপনি শুনছেন। সাইমন ইসলাম তুর্জো কামরাঙ্গীর চর থেকে, ভাই আমি তো আপনার 90.8 FM এর ফ্যান হয়ে গিয়েছি, অনেক ভালো মিউজিকটা, অনেক ভালো এরকম মিউজিকের কারণে ভাষা আর বেশি ভয় লাগে এমনটা আপনি জানিয়েছেন। পাভেল বলছেন আমাদেরকে আমি কোনো একদিন কিছু স্টোরি পাঠাবো, দেখবেন ভয় কাকে বলে। অফকোর্স আপনি এখনই পাঠিয়ে দিন, তেমনটাই আশা করছি আপনাদের কাছে। ইশানা ফ্রম উত্তরা থেকে, ইট ইজ ভেরি ভৌতিক অ্যান্ড আই এম হিয়ারিং ফার্স্ট টাইম, প্রতি বৃহস্পতিবার রাত 12টায় জয়েন করবেন। আর যে করকের সাথে তাহমিদ বরিশাল থেকে ভালো আছেন কিনা, ইয়েস আই এম ফাইন রয়েছেন আমাদের সাথে। দেলওয়ার আহমেদ কুবিল্লা থেকে, রাজু রয়েছেন আমাদের সাথে, মিপ মোমিন প্রধান ফ্রম গাজীপুর থেকে, আমার ছোট ভাই রুবেল শুনছে এবং খুব ভয় লাগছে। আর যে সনেট আমাদেরকে টেক্সট করেছেন তিনি সাথে রয়েছেন পাভেল রয়েছেন, আসলে খুব কম ভয় পাই তাই একটু ভয় পাওয়ার জন্য ভৌতিক শুনছি। এবং রয়েছেন আমাদের সাথে হাসান, তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি করে অনেকেই আমাদেরকে টেক্সট করছেন। টেক্সট করবার অ্যাড্রেসটি খোলা রয়েছে, রয়েছে ফেসবুক মাধ্যমে জয়েন করবার অ্যাড্রেস। একজন জানিয়েছে কনব এফোর্ট স্টোরিটা নাইস মাইক, লাইক দিস স্টোরি, উই হ্যাভ টু লাইক দ্য স্টোরি, এমনটা আপনি জানিয়েছেন। রয়েছেন কিরণগঞ্জ থেকে শাকিব ভাই, লাস্ট ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে আর আমি ছাদে বসে বসে শুনছিলাম, অনেক বেশি ভয় পেয়েছি। ইমন বলছেন যে ভাই খুব বেশি ভয় লাগছে। মিরপুর থেকে আমাদের সাথে একজন রয়েছেন, তিনি বলছেন আর কটা স্টোরি রয়েছে, লাস্ট স্টোরি যেটা আমরা ইমেল মাধ্যমে কালেক্ট করেছি রেকর্ড করা ঘটনা, তারপরই আমরা বিদায় নিব ইনশাল্লাহ। রয়েছেন আমাদের সাথে ফাহিম রামপুরা থেকে, তিনি আমাদেরকে টেক্সট করছেন, বাসের স্টোরিটা জোশ ছিল এমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন। রয়েছেন আমাদের সাথে মেহেদি, একটা হন্টেড ভূতের মুভির নাম বলতে বলবো, আপনি এমনটা বলছেন, আপনি গেট আউট দেখতে পারেন। ইদানিং অ্যানাবেল নামক একটি মুভি রয়েছে, সেই মুভিটিও দেখতে পারেন। রয়েছেন আরো অনেকগুলো মুভি, যে মুভিগুলো আপনি দেখতে পারেন। সো আই থিঙ্ক গেট আউট যদি এই মুভিটি না দেখে থাকেন তাহলে আপনি এই মুভিটা দেখতে পারেন, ইটস এ ভেরি গুড মুভি। এবং এই মুহূর্তে যারা ফেসবুকে আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকবার জন্য। রিফাত, সুজন খান, হিমেল রয়েছেন আমাদের সাথে, রয়েছেন আমাদের সাথে ধ্রুব, যারা ফেসবুকে আমাদেরকে টেক্সট করছেন। এবং আমাদের সাথে অনেকে ভৌতিকের ফ্যান পেজে ইনবক্সে আমাদেরকে কমেন্ট করছেন, তারা ইনবক্সে কমেন্ট না করে সরাসরি মূল পোস্টে কমেন্ট করলে আমাদের জন্য বুঝে ওঠাটা একটু সহজ হয়ে ওঠে। সো এই মুহূর্তে যেটা করতে চাই, তানভীর আহমেদ আমাদেরকে টেক্সট করছেন, জয় মন্ডল নিউ অ্যান্ড প্লিজ, অবশ্যই হাবিব খান বলছেন হাটখোলা থেকে তিনি আমাদেরকে শুনছেন, রুহুল আরব সেই ভয় কোনো ভাইয়া রয়েছেন, সাকিব স্টোরিগুলো একটু বড় হলে ভালো হতো, প্রথম স্টোরিটা আমাদের 35 মিনিট ছিল তাই না, সো আই থিঙ্ক 2 ঘন্টার মধ্যে 35 মিনিট একটা স্টোরি শুনেছি, তারপর 6 মিনিটে শুনবো, 5 মিনিটে শুনবো, 3 মিনিটে শুনবো, অ্যান্ড ভেরিয়েশন ইজ নিডেড আমাদের শো এর জন্য। গ্লো ওভার ম্যাকা শুনছি, ভয় এর ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন, ভয় লাগছে না, কারো কারো আবার লাগছে, সো উই আর হ্যাপি সব মিলে। শাহরাজ খান বলছেন যে হি ভাইয়া হানো জানাচ্ছি আপনাকে, আজকে শিশির খান বলছেন আমাদেরকে প্লিজ লুক অ্যাট মি কনক ভাই, ইয়াস আপনাকে দেখে ফেললাম আমি, সো ডোন্ট ওয়ারি। রয়েছেন বি এম জহিদুল ইসলাম, আমি ফার্স্ট শুনছি, শরীরপুর থেকে ওয়েলকাম করে দাও, ওয়েলকাম করছি আপনাকে। রয়েছেন বি এম সুমাইয়া হক, তন্নি বলছে আজকের এপিসোডের রেকর্ডটা কোথায় পাবো, আপনি আজকের এপিসোডের রেকর্ডটা পাবেন ইউটিউবে পেয়ে যাবেন, আজকে কালকে সকালে তো পাবেনি। আজকে শিশির খান রয়েছেন আমাদের সাথে, রয়েছেন আমাদের সাথে সাফায়েত সুরভি নাইস, এমনটা আপনি জানিয়েছেন। আরেকটি কাজ করতে চাই, আরেকটা ঘটনা যেটি রয়েছে সেই ঘটনাটা প্লে করতে চাই। সো দিস ইজ গোনা বি দ্য লাস্ট স্টোরি, হোপফুলি সবাই এনজয় করবেন। এবং এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে পাঠানোর অ্যাড্রেস রয়েছে, পাঠিয়ে দিন, বারবার বলছি পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। এবং পাঠিয়ে দিন, পাঠাতে চাইলে ভৌতিকের ফ্যান পেজে ইনবক্স করতে হবে, রেকর্ড করে পাঠাতে চাইলে ইমেল করতে হবে ভৌতিক 90.8 অ্যাট দ্য রেট অফ gmail.com এই ঠিকানায়।
ভৌতিক 90.8
আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মেহেদি হাসান অমির, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। তো ভৌতিক 90.8 এটা আমার দ্বিতীয় ঘটনা। তো আমি যে ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনাটি আমার সাথে ঘটেছে 2016 সালে শেষের দিকে আর কি, শীতকালের সময়। তো আমি, আমার দেশ হচ্ছে চাঁদপুর, তা আমি ঢাকায় পড়াশোনার জন্য থাকি। তো আমি 3 বছর পরে দেশে গিয়েছিলাম ঘোরার জন্য আর কি, আমার একটা ছুটিতে শীতকালীন অবকাশে আমি দেশে গিয়েছিলাম ছুটি কাটানোর জন্য। তো ভাই আমি দেশে গিয়েছিলাম, তো ভাই আমার একটা অভ্যাস ছিল স্মোক করার। তো ভাই আমার রাতের বেলা আপনার একটা সিগারেট না খেলে আমার ঘুম আসতো না। তো ভাই আমি আর রাতে 10টার দিকে ভাই আমার দেখলাম সবাই ঘুমাচ্ছে, তো ভাই গ্রামটা খুব নির্জন, আপনার আশেপাশে সব গাছগাছালি, আপনার এক কিলোমিটার রাস্তা পর আপনার লোকালিটি আছে, আবার এক কিলোমিটার পর আপনার জঙ্গলে ভরা গোরস্থান, তো সব মিলে আপনার ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তো আমি কি করলাম, মানে আমি যখন দেশে ছিলাম আর কি একবারের জন্য, তো তখন আমি একটা টি স্টোরে সবসময় আমি ওখানে যেতাম, চাটা খেতাম আর কি, টিকিট টিকিট খেতাম। আমি কি করলাম, সেই দোকানে যেতাম, তো সেই দোকানটা ছিল আপনার আমার গ্রামের বাড়ি থেকে আপনার এক কিলোমিটার দূরে। তো আমি দোকানটায় গেলাম দশটার দিকে, আপনার সেই দোকানটায় গেলাম, তো দোকানটায় গিয়ে দেখলাম দোকানটা বন্ধ। তো আমি ভাবলাম স্বাভাবিক বন্ধ হতেই পারে, তো আমি বাসার দিকে ফেরার জন্য আমার মন ইচ্ছা করলো, তো ভাবলাম বাসায় চলে যাই যেহেতু দোকানটা বন্ধ। ঠিক সে সময় আমি দেখতে পেলাম যে দূরে এক জায়গায় আলো জ্বলছে। তো আমি ভাবলাম যে তো জঙ্গলের ভিতর আর কি আলোটা জ্বলছে, তাই আমি ভাবলাম হতে পারে নতুন কোনো দোকান দিয়েছে, তো আমি সামনে গিয়ে দেখি। তো সামনে যেতে দেখলাম একটা টি স্টল, পাঞ্জাবি পরা দুইজন বড় ভাই, তারা মাথার ভিতরে পাগড়ি টাগড়ি পরা ছিল, পুরো ইমাম সাহেবের মতন আর কি। তো তারা দুজন বসে চা খাচ্ছিল আর একজন দোকানদার, তো তার থেকে আমি একটা টিকিট নিয়ে তাদের সামনে টিকিটটা ধরিয়ে, তো তারা বড় দেখে আমি তাদেরকে সম্মান করে, তো সেই দোকানটার পিছে ছিল একটা গোরস্থান, আমি সেটা ঠিক খেয়াল করি নাই। তো আমি কি করলাম, সেই গোরস্থানের ঠিক ডান পাশে আপনার একটা তাল গাছ ছিল, তো সেইখানে তাল গাছটার একটু আপনার এক ফুট দূরত্বে আমি দাঁড়িয়ে আপনার স্মোক করছি। তো আমার স্মোক করতে করতে আমার ঠিক মনে হলো যে কেউ জানি আমার সামনে দিয়ে চলে গেছে। আমি ঠিক খেয়াল করলাম না, মানে খুব দ্রুত আমার সামনে দিয়ে কে জানি একজন হেঁটে গেল, আর আমার শরীরের ভিতরে একটা গরম বাতাস অনুভূতি হলো। তো আমি জিনিসটাকে কিছু হালকা একটু ভয় পেলাম, তো আমার শরীরে দিয়ে ঘাম বেরোচ্ছে আর কি, রাতের এই শীতের ভিতরে আমার শরীরে দিয়ে ঘাম বেরোচ্ছে। তো আমি ওই সময় আমার সিগারেটটা শেষ করে আমি ঠিক পিছন দিকে তাকাতে দেখ দোকানটার ভিতরে যাব, এমন সময় আমি দোকানটার দিকে তাকিয়ে দেখি দোকানটা ওখানে আর নেই, ওখানে বড় বড় গাছগাছালি সব ভরা জঙ্গলে, কোনো দোকান নেই, যে দুজন মানুষকে দেখেছি সেও নেই, দোকানদারকে দেখেছি দোকানদারও নেই, কেউ নেই, বলতে গেলে দোকানটাই নেই। আমি দেখে খুব ভয় পেয়ে গেলাম, আমার এত ভয় আমি আমার জীবনে কোনোদিন পাই নাই। তো এমন সময় আমি ভাবলাম যে বাসায় তাড়াতাড়ি চলে যাই, হতে পারে এখানে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে। তো আমি বাসার দিকে যাওয়ার ইচ্ছা করার সময় দেখলাম যে একটা মেয়ে জোরে চিৎকার করে কাঁদছে। তো আমি আশেপাশে তাকালাম, দেখলাম চারিদিকে জঙ্গল, এখানে কোন মেয়ে কাঁদার আওয়াজ করবে? তো ভাই আওয়াজটা শুনে আমার শরীরের পশম লোমগুলো একেবারে দাঁড়িয়ে গেল, আমি খুব ভয় পেলাম। তো ঠিক এখন আমি আওয়াজটার উৎপত্তি খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনো জায়গায় দেখতে পাচ্ছি না কেউ নেই। তো আমি বললাম যে কেউ কি আছেন এখানে, কিন্তু কোনো দিক দিয়ে কোনো সাড়া শব্দ নেই। তো আমার ঠিক হঠাৎ করে মনে হলো যে আওয়াজটা ঠিক উপর দিক থেকে আসছে। তো আমি যে তালগাছটার সামনে দাঁড়িয়েছিলাম, তো তালগাছটার দিকে তাকাতেই দেখলাম ভাই একটা মেয়ে লাল শাড়ি পরে আপনার আপনার ফাঁসির ভিতরে ঝুলে, মানে ফাঁসি দেওয়া অবস্থায় আপনার ঝুলছে আর কাঁদছে, আর চোখ দিয়ে আপনার রক্ত বেরোচ্ছে, আর রক্তগুলো আমার পায়ের সামনে আপনার গড়গড়িয়ে পড়ছে। তো ভাই এই দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। তো তারপর সে আমাকে হঠাৎ করে কান্নাটা থামিয়ে আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, এখান থেকে চলে যা, না হলে আজকে তুই বাঁচতে পারবি না না হলে। তো ভাই আমি এটা দেখে খুব ভয় পেয়ে গেলাম, তারপর আমি সেন্সলেস হয়ে গেলাম। তো সকালবেলা আমি নিজেকে খাটের উপর আবিষ্কার করি, তারপর আমার আম্মা আমাকে জিজ্ঞেস করলো যে তুই ওখানে কিভাবে গেলি, কিভাবে কি হলো। তো আমি ওনাদেরকে সব ঘটনা খুলে বললাম। তো আমার আম্মা একজন হুজুরকে ডাক দিল, তো হুজুর এসে আমাকে একটু ফুমও দিল, তারপর বললো যে কি ঘটেছে তোমার সাথে। তো আমি তাকে সব ঘটনা খুলে বললাম, তো সে বললো যে ওই জায়গাটা খুব খারাপ একটা জায়গা, সেখানে জিন পেতাত্তা বলে কিছু অস্বাভাবিক কিছু আছে। আমাকে বললো যে এত রাত্রে তোমার ওখানে যাওয়াটা ঠিক হয় নাই, তুমি সেখানে আর যেও না। তো আমাকে একটা তাবিজ দিলে, বললে তাবিজটা খুলো না হাতের থেকে, তোমার জিনটা তোমার পিছে পড়ে যেতে পারে। তো ভাই আমি ঢাকা চলে আসলাম। তো ঢাকায় আসার পর তো তার তিন চার সপ্তাহ বাদে আমার সাথে আরেকটি ঘটনা ঘটলো। তো সেটি হচ্ছে আমি নামাজ পড়তে গেলাম একটা মসজিদে। তো নামাজ পড়ে তো সেই মসজিদের আবার বাম পাশে একটা তালগাছ ছিল। তো ভাই আমি তালগাছ দেখে খুব ভয় পেয়ে যাই, এই ঘটনাটি আমার মনে পড়লে আমি এখনো ভয় পাই। তো আমি কি করলাম, একটু দূরে গিয়ে স্মোক করে তারপর সেখান থেকে ফিরছিলাম আর কি বাসার পথে, ঠিক 9টা 10টার দিকে। তো ফেরার পথে আমি দেখলাম যে মসজিদ বন্ধ করে দিয়েছে, তালা মেরেছে, চারিদিকে অত মানুষজন নেই, অল্প কিছু সংখ্যক মানুষ আছে। তো তাল গাছটার ভিতরে তাকাতেই আমার নজরটা পড়লো তাল গাছের দিকে। তো দেখলাম যে সেই যে গ্রামে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটা আবারও সেই ফাঁসি নিয়ে সে ঝুলছে আর বলছে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তো ভাই সে সময় আমার হাতে ওই তাবিজটাও ছিল না, আমি সেই তাবিজটা ঢাকায় এসে খুলে ফেলেছিলাম। তো ভাই আমি খুব প্রচন্ড একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে ডাইরেক্ট বাসায় গেলাম। বাসায় গিয়ে হাঁপাতে হাঁপাতে তারপর আমার আম্মা আমাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। তখন আম্মাকে বললাম যে আম্মা এই এই ঘটনা ঘটছে। তারপর আম্মা বললো তুই তাবিজটা খুলেছিস কেন। তারপর আম্মা আরেকজন হুজুরকে ডাকলো, তো সে হুজুরকে ডেকে আমাকে বললো যে তাবিজটা তোমার খোলা উচিত হয় নাই। তা আমাকে একটু ফুমো দিয়ে তারপরে দেখে ভাই মাঝে মধ্যে আমার সাথে এই ঘটনাটা ঘটে। তো ভাই এই ছিল আমার ঘটনা।
আজকের মতো শেষ ঘটনা ছিল, পুরো সময়টা জুড়ে অনেকেই আমাদের সাথে ছিলেন। রিফাত তাসনিম ছিলেন, তিনি বলছেন নাইস স্টোরি। শিশির আহমেদ সবুজ তিনি বলছেন মিরপুর থেকে ভালো লাগছে। হিমেন বরিশাল থেকে, দুর্য রামপুরা থেকে, ওয়াসিক ভাই আমাদেরকে রয়েছেন। দুর্য বলছেন যে ভৌতিক কণ্ঠ আপনার তাই খুব বেশি ভয় লাগে। ফাহিম রামপুরা থেকে, সুরাজি বাবা বলছেন আমি আমার ছেলে সুরজি সুয়ারেজ ও সুয়ারেজের আম্মু শুনছি হসপিটালের কাহিনী শোনো। এই মুহূর্তে হসপিটালের কাহিনী নেই অঙ্কেল, আজকের মতো আমরা শেষ করে ফেলেছি। সো থ্যাংক ইউ সো মাচ আজকে জয়েন করবার জন্য। সোলাইমান মোহাম্মদপুর থেকে ভয় পাচ্ছি, কিন্তু আই এম আর জে মিজান ঢাকা থেকে অনেক বেশি ভালো লাগছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে কনক। তাসির আহমেদ আমাদেরকে বলছেন ছোট ভাই সহ সবচেয়ে ভালো লাগছে। রাফিয়া ঢাকা থেকে, দাসকো অ্যান্ড ইউটু আই থিঙ্ক, তিশা গুলশান থেকে আমি আর আমার ভাই একসাথে শুনছি। শিশির রয়েছেন আমাদের সাথে, নাইস বলছেন, মেহেদি বলছেন যে একটা হন্টেড ভূতের মুভির নাম আমি অলরেডি বলে ফেলেছিলাম। ফেসবুকে অনেকেই ছিলেন, শাকিব ঢাকা থেকে আমি আজ প্রথম বউ থেকে প্রেম শুনলাম, অনেক বেশি মজা পেয়েছি, একটু ভয় লেগেছে একটা কথা, শুধু ফ্রাইডেতে হয় না বৃহস্পতিবার রাত হয়, অর্থাৎ আপনি যখন শুনছেন এই সময়টাই হয় প্রতি বৃহস্পতিবার, অন্যান্য দিনে এটা হয় না। সাইমা রোশন সেন্ট্রাল রোড থেকে সাথে আছে, সামিরিয়া মুনিরা অ্যান্ড আমার হাজবেন্ড ফয়সাল। আমার হাজবেন্ডটা ভীতু, রাতে ভয় দেখায় এবং খুব বেশি মজা পায় না, এমনটা আপনি বলেছেন আমাদের সাথে ফেসবুক মাধ্যমে। অনেকগুলো বন্ধু ছিল, অলিল হোসেন রাজ আমাদের সাথে অনেক দিক থেকে যাত্রা করে থেকে কোনো ভয়। ভৌতিকের সময়টা যদি তিনটা পর্যন্ত করা যায়, নট রেডি আজকের মতো তো একেবারেই না। আফসান বলছেন জয়েন করতে কখনোই ভুল করি না, থ্যাংক ইউ সো মাচ আফসান আমার সাথে থাকবার জন্য। নীনাথ মন্ডল আমাদেরকে শুনছেন, রুহুল আমিন হে কোনো প্যারা কেমন আছেন মালয়েশিয়া থেকে। রুহুল আমিন এভরি উইক আপনার সাথে জয়েন করি, আই লাভ এশিয়ান FM, থ্যাংক ইউ রুহুল আমিন ব্রো। মালয়েশিয়া থেকে এত দূর থেকে জয়েন করবার জন্য, স্টোরি যদি থাকে মালয়েশিয়ান তাহলে সেটা পাঠাবার জন্য অনুরোধ জানাচ্ছি। রব্বে মোল্লা রয়েছেন, অনেক বেশি ভয় লাগছে রয়েছেন আমাদের সাথে। আর অনেকগুলো বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভৌতিক থেকে বিদায় নিতে চাই। এবার যেতে যেতে বলতে চাই, ঘটনা যদি পাঠাতে চান তাহলে ভৌতিকের ফ্যান পেজে পাঠাবেন। ভৌতিকের অ্যাড্রেসটি হচ্ছে BHOUTIK, আর একবার বলছি BHOUTIK, ভৌতিক, সেই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে। আর যারা রেকর্ড করে পাঠাতে চান তাদের জন্য রয়েছে একটি অ্যাড্রেস, এবং সেই অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক @gmail.com, আর একটিবার বলছি ভৌতিক @gmail.com। আজকের মতো বিদায় জানাচ্ছি, আমি কনক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি সাবধানে থাকবেন।
Exclusively on FusionBD.com.